This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. প্রিয় শ্রোতা সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920। রবি উৎসবের রাতে আপনাদের সবাইকে স্পেশালি ওয়েলকাম। ঈদ যেহেতু সেহেতু একটা বিশেষ ব্যাপার থাকবে হ্যালো 8920 তে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, কে রয়েছেন আজকের বিশেষ অতিথি তার সম্পর্কে একটু পরেই বলবো। তবে হ্যালো 8920 যে টিম, সেই পুরো টিম আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং আপনার সঙ্গে রয়েছে আমি আর জি কিবরিয়া, আমার সঙ্গে রয়েছে হ্যালো 8920 টিম খালিদ, শাকিল, লোবান এবং সাফরিন। আর আজকে যে মানুষটিকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার পরিচয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষই জানে, কিন্তু তাকে আমি একটু ভিন্নভাবে চিনি। তার যে নামটি সে ছোটবেলায় পেয়েছিল সেই নামটি যদি বলি তাহলে অনেকে হয়তো বা চিনবেন, কিন্তু পরবর্তীতে সে যে নামটি ধারণ করেছিল ঠিক কিছুদিন পরে সে নামটি বললে অনেকে কনফিউজ হয়ে যাবেন। এবং শেষ পর্যন্ত সে যে নামটি নিয়ে আমাদের মাঝখানে আছে সেই মানুষটির নামটি যদি আমি নেই তাহলে সবাই এক বাক্যে তাকে চিনে যাবেন। প্রথম নামটি ছিল শাহাবুদ্দিন, ক্লাস নাইনে পড়ার সময় হলো মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। আমার মনে হয় যেটা যে মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী বললে কেউই চিনবেন না, কিন্তু যদি বলি ফকির শাহাবুদ্দিন তাহলে এক নামই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাকে চিনবে। বর্তমান সময়ে ফোক গানকে, লোকজ গানকে ভিন্ন মাত্রায় দেশ এবং দেশের বাইরে যে মানুষটি নিয়ে গিয়েছেন, আমি বলতে পারি যে ফোক গান নিয়ে রীতিমতো আন্দোলন করছেন, সেই মানুষটি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় ফকির শাহাবুদ্দিন। কিন্তু ফকির শাহাবুদ্দিন হয়ে ওঠার গল্পটা কিন্তু একদিনের নয়, অনেক লম্বা কাহিনী এবং পুরো জীবনের গল্প জুড়েই অনেক চড়াই উতরাই। আমরা তাকে স্বাগত জানাবো এবং আমরা সেই শুরুর দিকে ফিরে যাব। ঈদ মোবারক।
ঈদ মোবারক সবাইকে। রেডিও এবিসি যারা শুনছেন, পৃথিবীর যেখানেই বাঙালিরা বসবাস, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, রেডিও এবিসি 89.20 যারা শুনছেন তাদেরকে মোবারকবাদ, সাধুবাদ, শ্রদ্ধা, ভালোবাসা, যার যার ধর্ম মতো আমার আদাব সালাম গ্রহণ করবেন। আর আপনারা যেখানে থাকবেন, যারা এবিসি রেডিও শুনবেন, তাদের রিজিক ইজ্জত হায়াত ধনদৌলত সবকিছু আমি আমার মালিকের কাছে গচ্ছিত করে দিলাম, আপনারা শান্তিতে থাকবেন।
নিশ্চয়ই, আপনার এই শুভকামনা দিয়ে আমরা শুরু করছি ঈদ স্পেশাল হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আপনি চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন, ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই আপনার জানা আছে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওখানে ফকির শাহাবুদ্দিনকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, চাইলে ওখানে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন এবং ফকির শাহাবুদ্দিনকে নিয়ে আমরা নানা রকমের আপডেট ওখানে তুলে দেবার চেষ্টা করছি। facebook.com/hello8920। আমি যে কথাটা শুরুতেই বলছিলাম যে আজকের ফকির শাহাবুদ্দিন কিন্তু একটা লম্বা কাহিনীর মধ্য দিয়ে, সেই ছোটবেলায় শাহাবুদ্দিন এবং যখনকার সময়, আমি যতদূর জানি আপনি যে সময়টাতে লুঙ্গি পড়তেন, হ্যাঁ, স্কুলে যেতেন, ওই সময় শাহাবুদ্দিনকে বাংলাদেশের মানুষ কিন্তু চেনে না। আমরা ঠিক ওই ছোটবেলাটা থেকে শুরু করতে চাই।
না, আসলে তো চেনার কথাই নেই। আমি কিন্তু আসলে বেসিকলি একেবারে একটা গ্রামের ছেলে। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামের বাঁশখালীতে, জালিয়াঘাটা গ্রামে।
জি,
আর আমার বাড়ির পাশে হচ্ছে একটা নদী, যে নদীর সাথে আমার সম্পর্ক, আত্মার সম্পর্ক, মায়ের সম্পর্ক, ভাই বন্ধুর সম্পর্ক, যে নদীর সাথে আমি একাকার হয়ে দুরন্ত শাহাবুদ্দিন নদীতে ঝাঁপ দিতাম, নদীতে গোসল করতাম, যদিও পানিটা ছিল লবণাক্ত, কারণ আমার বাড়ি হচ্ছে তিব্বত বেঙ্গলের উপকূলে, আমরা মানুষ মঙ্গলসাগরের পারে। আর আমার বাড়িটা তো অদ্ভুত একটা জায়গায় অবস্থিত, যে আমার বাড়ির 1.5 থেকে 2 কিলো হচ্ছে বঙ্গোপসাগর, মানে পশ্চিমে, আর পূর্বে হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার হচ্ছে পাহাড়। সমতলের এই জায়গাটা হচ্ছে আমি ফকির শাহাবুদ্দিনের জন্ম। আমি শাহাবুদ্দিন, আমার বাবার নাম হচ্ছে নূর আহমদ চৌধুরী, বিদেশে থাকতেন, উনি সিভিল সার্ভিস করতেন।
ওকে,
আমার মার নাম হচ্ছে মেহরাজ খাতুন। আমরা চার ভাই এক বোন।
জি,
আমি সবার ছোট, বড় ভাই রিটায়ার্ড, মেজ ভাই হচ্ছে একজন বিশিষ্ট ব্যাংকার, আর আমার ইমিডিয়েট বড়টা বাড়িতে থাকে, আর আমি ফকির শাহাবুদ্দিন থাকাই থাকি।
বোন নাই,
আমার এক বোন,
আচ্ছা,
আনোয়ারা বেগম।
ওকে,
আমার ভাইগুলির নাম হচ্ছে মোহাম্মদ ফিরোজ চৌধুরী, আমিন চৌধুরী, আক্তার কামাল চৌধুরী, আমি হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। আপনি যে কথাটা বললেন যে একজন শাহাবুদ্দিনের সাথে কথা বলবো, আমি সেই হিসেবে আপনার সাথে কথা,
জি প্লিজ,
আমি শ্রোতাদের অনুরোধ করবো, আমি শাহাবুদ্দিনকে গল্প বলার পরে তারা যেন ফকির শাহাবুদ্দিন না আসে, তারা শাহাবুদ্দিনের পরে আসবে যখন আমি লেখাপড়া শুরু করলাম, যখন আমি ম্যাট্রিকুলেশন দিচ্ছিলাম, ম্যাট্রিক দিচ্ছিলাম, যে রেজিস্ট্রেশন করার আগে আমার পারিবারিক যে পদবি সেই নামটা আসবে, তারপর ফকির সাহাবুদ্দিনের গল্প।
ওকে,
কৃপাভাই ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যালো 89.2 কে আমি মোবারকবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ সাহাবুদ্দিন ভাই, চলুন।
আমি একেবারে একটা গ্রামের ছেলে বলতে গেলে, আমার তো মধ্যবিত্ত ফ্যামিলি, যদিও চৌধুরী বংশের ছেলে আমি। অগাধ জায়গা জমি ছিল, তারা তো চাকরি বাকরি করতেন না, তারা জমির উপরে চলতো। আমি সে বংশের একটা ছেলে। আমি লেখাপড়া করেছি হচ্ছে, আমার এখনো মনে আছে যে আমার বোন আনোয়ারা বেগম আমাকে স্কুলে ভর্তি করে দেয়, সেটা হচ্ছে জালিয়াঘাটা প্রাথমিক বিদ্যালয়।
আচ্ছা,
তো সেখান থেকে আমি লেখাপড়া করার পরে ক্লাস থ্রিতে আমি স্কুল ফার্স্ট হলাম। যখন আমি ক্লাস থ্রিতে স্কুল ফার্স্ট হলাম, তখন সেখান থেকে আমি আমার উপজেলায় চলে গেলাম। তখন থেকে টেন্ডেন্সি, আমি ক্লাস থ্রি স্টুডেন্ট, আমার আম্মা বাবুর এত দূরে যাবি কেমনি, 2-3 মাইল দূরত্বে। আমার কিন্তু একটা অদম্য বাসনা থাকতো সে সময়।
উপজেলা স্কুলে গিয়ে ভর্তি হলেন বা নাকি উপজেলাতে এনে যাওয়া আসা?
উপজেলা স্কুলে গিয়ে ভর্তি হলাম।
আচ্ছা আচ্ছা,
আমি আমার গ্রামের স্কুল ছেড়ে,
ওকে,
প্রাইমারি স্কুলে।
ওই ছোটবেলাতেই টেন্ডেন্সিটা?
টেন্ডেন্সি, 3 পাস করে 4 গিয়ে ভর্তি হলাম, সেটা হচ্ছে জলদি প্রাথমিক বিদ্যালয়। এবং ইন্টারেস্টিং ঘটনা, সেখানে তো যারা আমরা যারা মফস্বলে থাকতাম, উপজেলায় যারা থাকতো, তারা কিন্তু আমাদের সাথে কিন্তু একটু আপগ্রেড, চলন বলন কথাবার্তা ড্রেস এভরিথিং। তখন মনে করলাম আল্লাহ ভালো জায়গায় আসলাম। সেখানে আমি প্রাইমারি স্কুল পাস করলাম, পাস করে বাঁশখালী পাইলট উচ্চ বিদ্যালয়, সেখানে আমি ভর্তি হলাম হাই স্কুলে। হাই স্কুল পাস করে আমি আসলাম চিটাগাংয়ে। আমার ভাই আবার চাকরি করতে সোনালী ব্যাংকে।
আচ্ছা,
সেই সুবাদে আমার ভাই আমাকে নিয়ে আসলো চিটাগাংয়ে। আমি 2-3 বছর ছিলাম। আমি উমরগনি এমএস কলেজ থেকে ইন্টারমিডিয়েট করেছি। ইন্টারমিডিয়েট করার পরে ভাইয়ের চিন্তা করলো, ওনার সেটা একটা বিশাল ল্যাংটি প্রসেস গেম ছিল,
জি,
ডিগ্রি পাস করো, ডিগ্রি পাস করে চাকরি বাকরি করো, সংসার করো, এ হচ্ছে তাদের ধারণা। হ্যাঁ, আমি হাজি মোহাম্মদ মোহসিন কলেজে ডিগ্রিতে ভর্তি হলাম। পরীক্ষাটা দেবো, সেই সময় একটা বিদ্রোহ সর্বনাশ, পরীক্ষা পাশ করলেই ধমাকার, সে সময় তো চাকরিতে ঢুকে যাবো। ওখান থেকে পালিয়ে আসলাম ঢাকায়।
পরীক্ষা দিলেন না?
ভাই আর ভাবি কেন, আমি আমি কিন্তু ভাবির বাসা থাকতাম। সেখান থেকে পালিয়ে আসলাম ঢাকায়। আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল সমীর, সমীর কান্তি রয়, এখন থাকে কলকাতায়। তার বোন এখানে থাকতো, তার বোনের নামে ছিল ইঞ্জিনিয়ার।
আচ্ছা,
সে আমাকে চট্টগ্রাম মেইলে করে নিয়ে আসে। এ হচ্ছে ঢাকা। ঢাকাতে আমি জগন্নাথে ম্যাথমেটিক্স অনার্সে এডমিশন নিলাম। এডমিশন নিয়ে আমি অনার্স কমপ্লিট করলাম। ওই সময়টা আমাদের ওখানে মাস্টার্স তেমন ছিল না,
জি,
জগন্নাথে। তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স আন্ডারে করেছি,
জি।
এ হচ্ছে আমার লেখাপড়ার কাহিনী,
জি।
আপনি যেটা বললেন যে ছোটবেলায়, আমি এইগুলি বলার পিছনে শুধু একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার এই কথাগুলো যদি কেউ শুনে। আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরই একজন টিম, যে শাকিল ভাই,
শাকিল,
উনি আমার কাছে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কি কি, যদি লেখাপড়া করতে চায় সেটা কিন্তু ঢাকা, নিউ ইয়র্ক, আমেরিকা, গ্রামের একটা অজপাড়াগার স্কুল, যদি একটা ছেলে মেয়ে লেখাপড়া করতে চায় তাহলে তার জন্য সব জায়গায় কিন্তু শিক্ষাটা আছে,
জি।
সেটা ঢাকায় হতে হবে, এমন কোনো কথা নেই,
জি।
সেটা মফস্বলেও যেমন লেখাপড়া করতে পারে, ঢাকায় তা লেখাপড়া করতে পারে। আমি সবার উদ্দেশ্যে সেই কথা বলছি, নাহলে আমি ফকির সাহাবুদ্দিন আজকে এত লেখাপড়া করতে পারতাম না বেসিক্যালি,
জি।
অদম্য স্পৃহা থাকা লাগবে। আমি ছোটবেলায় আমার জীবনটা কাটিয়েছে 8-10টা যারা কৃষকের ছেলের মতো। আমার বাপ তেমন চাষাবাদ পারতেন না, যে সারাটা জীবনই বিদেশে থাকতো। আব্বা শেরিং দেশে চলে আসলো, আশাপুরা যায়নি। তখন কি করবে, একটু তোমাদের দেশের পরিস্থিতি খারাপ, আমরা অর্থনৈতিক ভাবে কিন্তু এত সচল ছিলাম তাও বলা যাবে না। সেই মুহূর্তে আমি ওই ক্লাস 1-2 যখন আমি লেখাপড়া করি, আমার টেন্ডেন্সি থাকতো আমি আমার আব্বাকে একটু হেল্প করি,
বা
আমি আমার মাকে একটু হেল্প করি। তা আমার ইমিডিয়েট বড় যেটা আছে আক্তার কামাল চৌধুরী, তিনি কিন্তু কোনো কাজ করতেন না। তিনি আজ অব্দি পর্যন্ত, ওনার ছেলে হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, আজ অব্দি এখনো সে কিন্তু কোনো চাকরি বাকরি করে না। কারণ তার বিশ্বাস চৌধুরী বংশের ছেলে কোনো চাকরি করবে কেন। তখন থেকে আমি ওই যে বড় বড় কচু আছে না,
জি,
কচু বা 2-3টা শাকসবজি বাজারে নিয়ে যেতাম নিজে নিজে। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতাম, হয়তো দুই টাকা পাঁচ শিখিয়া দেড় টাকা পাইতাম, সেটা দিয়ে মার জন্য পান সুপারি পারলে একটু কেরোসিন নিয়ে আসতাম।
বাহ, চমৎকার।
কেরোসিনের প্রতি আমার খুব দুর্বলতা ছিল, কারণ আমি সারাটা রাত্রে লেখাপড়া করতাম, দিনে দুরন্ত বোনা রাত্রে। কিন্তু এই জন্য আমার মা কিন্তু কতবার এসে যেটা কপি, আপনার কপি বলেন আমরা স্যার বলি বিরিয়ানির ভাষা, এসে নিভিয়ে দিত, পড়া লাগবে না, তেল খরচ হচ্ছে না। আমার একটা অভ্যাস ছিল, আমি ভোরবেলায় অর্থাৎ আজানের আগে উঠে দিতাম, এখন সে অভ্যাস কিন্তু আমার আছে। আমি ভোরবেলাতে কিন্তু সকাল সাতটা সাড়ে সাতটা লেখাপড়া করতাম, এটা কিন্তু আমার এখনো হচ্ছিল। আমি তো লেখাপড়া করি আর মা বাবা আমার দিকে তেমন কোনো খেয়াল নেই, আর আমার ওই যে বড় ভাইটা সব তো দুরন্ত বনে আছে, তো সে বেশি লেখাপড়া করে নেই, সে আন্ডার মেট্রিকের মধ্যে সে মানে তার লেখাপড়া
গেছে। হ্যাঁ,
তাকে আমায় বলতে ধর এই জিনিসটা বাজারে গিয়ে বিক্রি করি, তখন থেকে তার কিন্তু মান সম্মান খুব বেশি, আমি বিক্রি করবো মানে আমার কিন্তু একটু লজ্জা শ্রম কম ছিল। আমি ওই মায়ের কথায় দিয়া একটু বিক্রি করতাম, হয়তো মুরগির ডিম পারছে তো ডিম তো আর কথা খাওয়া যায়, একটু বেশি হয়ে গেল দশ বারো চোদ্দটা ডিম হলে এটা আমি বগল ঘুরে নিয়ে ও বাজারে গিয়ে বসে থাকতাম। এটা কিন্তু আমার কিন্তু খুব ইন্টারেস্ট লাগতো, ভালো লাগতো। মানে পিছনে এটা বিক্রি তো পয়সা পাবো, তাই পয়সাটা দিয়ে আমি নিজে বুঝাবো তা না, মানে এটা নিয়ে যে মায়ের জন্য এটা কিনা বলতো, মায়ের মুখে আমি হাসি ফুটাবো, এটা আমার একটা টেন্ডেন্সি। মা আমার খুব আদর করতেন। তো আমার গ্রামে একটা হাট হচ্ছে মুন্সির হাট, সে হাটটা বসা হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার, ওরা মনে করেন পাঁচটা থেকে শুরু করতো রাত দশটা বাজে কিন্তু বাজার শেষ, যার যার মালপত্র তারা বাসে চলে যেত। ওই আমি কিন্তু সকালে উঠতাম, ভোরবেলা উঠে গিয়ে ওই যে হাটে ভাঙা হাটে যেতাম, আস্তে আস্তে একটা একটা প্রতিটি দোকানে দোকানে পোশাক খুঁজতাম, কোনোদিন এক আনা দুই আনা তিন আনা চার আনা পাঁচ আনা ছ আনা গরিয়ে পাইলে সকালবেলাতে এটা পুরো পাঙ্খা আমি এটা নিয়ে মনে করেন দোকানে গিয়ে কিছু খাইলাম অমুক করলাম বাজার করিতাম। তো সেখান থেকে আমি স্কুল থেকে আসতাম, আর আমি কিন্তু আসলে তিবলি ভাই
জি
আমি কিন্তু চাষাবাদ করেছি, আমি মেট্রিক পর্যন্ত কিন্তু আমি নিজের হাতে ধান রোপণ করেছি, নাঙ্গল চালিয়েছি, ধান কেটেছি, নিজের কাঁধে বই বিল চালিয়ে ধান আনছি, এবং আমি একটা গরু পালতাম, সেই গরুর জন্য কিন্তু খড় নিয়ে আসতাম। আমরা কিন্তু চাষ খুব কম করতাম, যার ধরুন গরুর জন্য সারা বছরের খাদ্যটা থাকতো না
জি,
তখন আমরা আব্বারা বলতাম পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে একটা খড়ের গোদা কিনতাম, সেটা আমার বাড়িতে নিয়ে আসতাম, ওই আমি আর আমার ভাই
জি,
ওরা একটু বলি ভাই চলো গরুটা তো বসে থাকবে, তার ওগুলো নিয়ে আসতাম। মেট্রিক পর্যন্ত সেটা গরুটা ছিল, আমি যখন পাশ করে পেলাম আর গরুটা বিক্রি করে দিয়ে শেষে করে ফেলে গেল। তো আমি স্কুল থেকে আসতাম বিকালবেলা কোনোদিন আসতাম, এসে গরুগুলো নিয়ে মাঠে যেতাম, সে মাঠে গিয়ে গরু তো ঘাস খাইতো, আর আমরা দিক দিয়ে আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, আমার মনে আছে এখনো, আমার একটা মুসিদা হচ্ছে বাসি, আমার স্বাস্থ্যবন্ধু ছিল সতীনা, আর আমার পাড়া তখন ছিল হচ্ছে এদেরকে নিয়ে কিন্তু আমার কিন্তু বন্ধুত্ব এটা জগৎ।
আচ্ছা আচ্ছা,
সেটা নিয়ে সেই বিলের মাঝে কিন্তু বউ বউ খেলতাম, আমি আবার একটু জামাই সাজতাম,
বাবা
ভালো লাগতো ওই দুরন্ত বানা ওই ছোটবেলাটা। আসলে আমি বলি লাকি, আমি আমার গ্রামের জীবনটা যেভাবে ভোগ করেছি আমি শহরের জীবনটা সেভাবে ভোগ করেছি, নট অনলি শহরে,
এটা আপনাকে দেখলে বোঝা যায়,
সারা পৃথিবীর জীবনটা কিন্তু আমি সম্পর্কে জানি। যার ধরুন আমার কাছে যে নিউ ইয়র্ক সিটি যে কথা, আমার গ্রামের বাড়িটাও সে কথা, ঢাকাও সে কথা,
চমৎকার।
আর পৃথিবীর নিয়ে কোনো কোনো লোভ আমার কিন্তু নেই, যেহেতু আমি সবকিছু দেখেছি
জি।
প্রাইমারি স্কুলে থাকা সত্ত্বেও আমি এগুলো করতাম, এই করে করে আমার গ্রামের জীবনটা গেল। তখন আমি মেট্রিক পাস করলাম 1985 সালে, তো মেট্রিক পাস করছি বাট আমি কিন্তু প্রথম শ্রেণী পাইনি, তখন 600 নম্বর হলে কিন্তু ফার্স্ট ডিভিশন পাওয়া
যায়,
আমি পাইলাম 585, আমি আর ফার্স্ট ডিভিশন পেলাম না। ইন্টারমিডিয়েটে কি বলবো সেম জিনিস, আমার মেট্রিকের নাম্বার ছিল 585, ইন্টারমিডিয়েটের নাম্বার 586।
আপনি এক প্রোগ্রেস করেছেন,
এক প্রোগ্রেস,
কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। ওকে,
যাও তখন আমার ভাই আমিন চৌধুরী
জি
মানে চিটাং শহরে থাকতেন, আমার ভাই আমাকে চিটাং নিয়ে আসলে একটু লেখাপড়া করে দেন।
আচ্ছা,
তো যেহেতু ফার্স্ট ডিভিশন পাইনি সেজন্য আমি চিটাং কলেজে চান্স পেলাম না, মহসিন কলেজে চান্স পেলাম না, সিটি কলেজে চান্স পেলাম না, কমার্স কলেজে চান্স পেলাম না, খুব বাঘা বাঘা কলেজ এগুলি। আমার ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল, গ্রাম থেকে তোরা নিয়ে আসলাম কিন্তু কোনো জায়গায় ঠিক আছে না, সব সব বসে আছে ভাইয়ের ডোরে, কি করবো আর। তখন এই উমরগনি আমি কলেজ গিয়ে ভর্তি হলাম।
আচ্ছা আচ্ছা,
সেখানে একটা সুবিধা হতো যে আমার এখন সিলেবাসটা খুব ভালো, যেখানে পরীক্ষা লাগে না সেখানে আমার খুব ইন্টারেস্টিং লাগে, যে যত হোক পরীক্ষা দিতে আমার ভালো লাগে না।
ওকে,
আমি এমএস কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হলো, সেখানে তো লেখাপড়া করছি, ভাই বলতো খবরদার কিন্তু ফার্স্ট ইউনিট হবে, তোর ডাক্তারি তিন মিশন নিতে হবে।
জি,
তখন আমি পাইলাম 586 মার্ক।
আচ্ছা,
ভাইয়ের মন খারাপ, সেখান থেকে আবার সেই যুদ্ধ শুরু, না পারলাম না হতে ডাক্তার, না পারলাম না ইঞ্জিনিয়ার, ভাইয়ের খুব আশা, বাপেরও আশা, কিন্তু কিন্তু ব্যাপার ইন্টারেস্টিং, আমার কখনো কোনোদিন কোন অবস্থায় আমি আমার শ্রোতাদের জানাচ্ছি আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, একটা চাকরিজীবী হব, আমার তো ভালো লাগতো না,
ন্যাচারালি ভালো লাগতো না।
না, আপনি দেখেন কত বড় স্পর্ধা তখন থেকে, আমি কি আমি থাকবো হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো থাকবো, আমার মনে হচ্ছে আমি তাই করবো।
বাহ, চমৎকার।
বন্ধু আরে করো তোমার মনে জাহালয়, গানটা তো জানতাম না তখন, তখন থেকে নীতিতে বিশ্বাস ছিল।
জি,
যাও আমি এমএস কলেজে লেখাপড়া শেষ করলাম, করে তো ভাই বলছে যে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারলি না, তা আমাকে গিয়ে ভাই বলছে একটা কাজ কর, পলিটেকনিক্যালে গিয়ে ভর্তি হো। আমার মনে আছে জনাব কোরবান আলী, সে বলে
জি
উনি ছিলেন দেহরাদ ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে, সে ওখানে ভর্তি ফর্ম নিয়ে আসলাম। একজন বন্ধু বললো, বন্ধু কি তুই ডিপ্লোমা পাস করবি, তা তোরা জীবনটা রইলি কি, তুই ইন্টারমিডিয়েট পাস করবি আর তুই ডিপ্লোমা সেম জিনিস, তখন আর এটা ভর্তি হলাম না। ভাইয়ের বললাম ঠিক আছে পরীক্ষা দিকে দিচ্ছি, দেখা যাক কি হয়। মানে ভাইয়ের চাচ্ছিল তাড়াতাড়ি লেখাপড়াটা কুইট করে আমি একটা চাকরিতে ঢুকাই দিবে, আমি চাকরি করবো, বিয়ে করবো, শাদী করবো, এটা না, আর আমার তো ধান দেওয়ার একটা, এটা আমি আর কারো কই না। যাই হোক, ভাবির বাসা থাকতাম, ভাবি খুব আদর করতো আমাকে।
জি,
তো সেখান থেকে মহসিন কলেজে ভর্তি হলাম, বিএসসিতে, বিএসসি 2 বছর কমপ্লিট করলাম। আমার একটা চিন্তা, একই
সবই তো কমপ্লিট হয়ে যাচ্ছে,
ডিগ্রি পাস করলে আমি করবোটা কি, চাকরি করতে হবে, ওই যে ভাই কইছে আগে 2 বছর শেষ করে আমি ফাইনাল পরীক্ষা ঠিক 1-2 মাস আগে আমি চলে আসলাম ঢাকায়। ওই যে সমীর, সমীর আমার বন্ধু ছিল, সে আবার অনার্স ম্যাথমেটিক্স অনার্স ভর্তি হয়েছে, তার বললাম না আমার নিতে পারবি, ও তো তোর নিতে পারবে, আমি তুই ঢাকায় কুইটার দিই, ঢাকায় তো আমার কেউ নেই, আমি যদি ঢাকায় আসি আমার ভাই তো পয়সা দিবে না, কারণ আমার ভাই চাইছে তুই আমার কাছে থাক।
জি,
এখনো বলো তোর ছেলে আমি চলে আমার কাছে থাক, সব ভাই একসাথে মিলে মিলে থাকি। আমি আসলাম ঢাকায় সমীরের কথা ধরে, তাইছে আমি জগন্নাথ এডমিশন নিলাম ম্যাথমেটিক্সে, পরীক্ষা দেওয়া লাগছে এটা কিন্তু আবার
খুবই খারাপ ব্যাপার,
মনটা খারাপ, পরীক্ষা তো পাস করতে পারি না, বহুত চাকরি বাকরি ইন্টার তখন থেকে দেওয়া শুরু করছে, কোনো চাকরি ইন্টারভিউ আমি জিততাম না। বুঝলেন, তারপরে লিস্টে দেখলাম আমার নাম, আমার নাম দেখে কি দিয়ে ভাই আমি আর বিশ্বাস করতে পারি না, মানে আমার না, আবার মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী অনেক থাকতে পারে, দেখেন কি বোকা, আবার ওই যে রোল নাম্বার সাথে আবার মিলে মিলে এবার সব মুখে একটু ধারা লাগে, সেই পর্যন্ত দেখতে ঠিক আছে। আচ্ছা, দেখলাম ঠিক হচ্ছে, আমার সেই ঢাকার জীবন শুরু হলো।
জি,
এর আগে আমি যখন গ্রাম থেকে শহরে আসলাম, শাহাবুদ্দিনের গল্প কিন্তু এখন শেষ হয়েছে,
না না
জাস্ট একটু ইনসার্ট দিলাম নাটকের, যেন শ্রোতারা জিনিসটা বুঝতে পারে কোথায় কি হচ্ছে। শাহাবুদ্দিন গান বাজনা কিভাবে আসলো,
জি সেটাই কথা। হ্যাঁ,
গান বাজনা হচ্ছে ওই আমি জলদি প্রাইমারি স্কুলে থাকতে, অর্থাৎ আমি তো ক্লাস 3 পাস করে 4 উঠলাম, সেখানে আমার সাথে লেখাপড়া করতে হচ্ছে অসীমুন হিসাবে ছেলে আকাশ, তারপরে ডিসি, মানে বড় বড় অফিসিয়াল যারা ছিল,
জি
সিনেটারি ব্যাংকার,
জি
আমার বন্ধু, সেখানে আবার বাঁশখালীটা কিন্তু হিন্দু উদ্দেশ্য এরিয়া,
জি
কাঁসালি খুব ডেভেলপ বাঁশখালীটা বিশেষ করে, তারা দেখলাম ক্লাসের পরে ওই যে হিন্দু পাড়াতে একটা টিচার ছিল মহাজন পাড়া, সেখানে গান শিখতে চায়, এর মধ্যে কিভাবে গান শিখতে চায় একটু মনে রেখেন, এর মধ্যে দেখেন তখন থেকে আমি ক্রিকেট খেলতাম।
আচ্ছা,
অর্থাৎ আমাদের বাঁশখালীতে মুর্তজা আলী চৌধুরী বিশাল জমিদার,
জি
তার নাতি ছিল আমার ক্লাসমেট মিশু,
আচ্ছা
ওই তাদের বাড়িতে আমি ক্রিকেট খেলতাম, তোর খেয়াল করেন কিন্তু লুঙ্গি বইয়া, কিন্তু লুঙ্গিটা গোস দিয়ে
স্কুলেও মোটামুটি লুঙ্গি পড়ি,
হ্যাঁ স্কুলে তো লুঙ্গি,
আচ্ছা
আমি লুঙ্গি পরে যেতাম, বইগুলো কান্দি নিয়ে 1:30 বলে, তারপরে তারা গান শিখত, সারা গান শিখে দিল, রে গা মা পা নি সা, এগুলো আমি আবার খেয়াল করতাম, ওদেরকে যা পড়াইতো এদিকে আসতে করে মন হতো, আসতে করে স্বার্থ ভিতরে সবাই তো বুঝছি, আমি একটু একটা গাছ ছিল, এটি বলো নারিকেল গাছ, নারিকেল গাছের আটা দিকে নাম দিয়ে লিখে ফেলতাম মানে আমার খাতাটা দিতে,
মানে চুরি করে বিদ্যাটা নিচ্ছেন আপনি আর কি, এরকম একটা ভাব
উপায় নাই তো। আমি তো ওনারে বেতন দিতে পারবো, সাড়ে তিন টাকা বেতন, সোজা কথা সাড়ে তিন টাকা মাসে বেতন, আব্বার সঙ্গে তো মারিয়ে ফেলবে, আমার গান গাছ বেটা। আর আমার পারিবারিক ভাবে কিন্তু আমরা কিন্তু মুসলিম সম্প্রদায় আমি দিচ্ছি, আমার পরদাদা ছিল পীরে কামেল লুলা ফকির ছিল, আর আমার দাদা ছিল হিন্দুস্তান থেকে টাইটেল পাস করা মৌলানা এবং বুজুর্গ,
তার নাতি শিখবে গান
কি বলবো ইন্টারেস্টিং, এখনো পর্যন্ত আমার বাড়িতে মাইক বাজে না।
ওয়াও
বেদাত, আমি কোন ঘর থেকে আসছি, ওই ওরা যে গানগুলি করতো এগুলো মনে মনে রাখতাম,
ওই গাছের পাশে চুপ করে বসে বসে তুমি করে লিখতেন,
যদি আবার স্যারে দেখে আবার জিজ্ঞেস করতো কিরে ওকে কোথায় আমাদের সাথে লেখাপড়া করতে, সে কি করে, আমার বন্ধু ছিল অমিত বড়ুয়া, বড়ুয়া পাড়া, তার সাথে বড়ুয়া পাড়া এসে আমি আবার বিলের মাঝে হাঁটতে আমার বাসা দিতাম না, তুমি ওর সাথে যাবো আর কি, ওই জন্য বসিয়েছি আমি। এই হচ্ছে আমি হচ্ছে বিশিষ্ট চোর,
বিদ্যা চোর, বিদ্যা চোর।
এই করে করে কি বলে ভাই গান বাজনাটা ভিতরে ঢুকে গেল, তখন আমাদের যখন বাঁশখালীতে তখন শেফালী ঘোষ শ্যাম সুন্দর বৈষ্ণব সুপার হিট, তখন বিয়ে হলে মাইক বাজিত, তখন মাইকে বাজত দোল বাজের আর মাইক বাজের আর ফরানে ক্যাঙ্গরের ক্যান গরি জায়ম ফরের গর জায়ম ফরের গর। মানে ছোট থাকতে মা বাবার সাথে, ছোট থাকতে মা বাবার সাথে ছিলাম আমি 20 বছর, ক্যান গড়িয়ে যাইম পরের ঘর যাইম পরের ঘর। অর্থাৎ আমি আমার মা বাবার সাথে 20 বছর কাটিয়েছি, কিভাবে আমি পরের ঘরে যাব সেবাই বুঝে দিলাম। ও রাত্রে যখন মাইক বাজাতে না আমি আস্তে করে যেতাম না, দরজাটা আস্তে করে বন্ধ করে, বাপ খুব রাগি ছিল, ও গিয়ে কিন্তু ওখানে মনে বসিয়ে থাকতাম, আর ওরা মাইক বাজে সারাটা হাত কিন্তু ওই যদি মাইক কলা কলা গান বাজাতো না, ও তো আমার কাছে একটা মনে করেন মাইকেল জ্যাকসন এসে ডিহিট করা, মানে এদিকে মশলাচ্ছে আর ওই যে রেকর্ড বাজতেছে তুমি কি সর্বনাশ
কি বের হচ্ছে এর মতো থেকে,
মনে মনে করি তোমার হয় যে ওর মতো আমি হতে পারতাম যে মাইক চালায়,
জি
মনে মনে একটা ধান্দা যে আমি যদি হইতে পারতাম তাহলে তো আমি এটা করতে পারতাম, আর কোনো চিন্তা আছে, আর গান শুনতাম আর মনে মনে বাজাতাম। আমার এখন মনে আছে একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মাইক শুনছিলাম, শোনার পরে তারপরে রাত পাঁচে মনে ধরুন 3টা আমি মাইক্রোফোনটা নিয়ে আমি একটা গান গাই, ওকে তুলে করে গান পড়া শুনবো, তখন ছোটবেলা কিন্তু তখন আমি গান গাইতেছি, দেখে ধরে মাইজ ভান্ডারি দেখে ধরে দেখে ধরে মাইজ ভান্ডারি হইতাছে নূরের খেলা নূরে মলা বসাইলো প্রেমের মেলা, তখন থেকে গাই দেবে গুলি, মানে এটা আমি তো এখন হয়তো একটু শুদ্ধ কথা বলছি কিন্তু এগুলো কিন্তু চিড়িয়া মিস করা গেলে মানে কথাগুলি ইন্টারেস্টিং ঘটনা, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারতাম না, গ্রামের ছেলে তো আমি একবার খাওয়া চিড়িয়া, এখনো কিন্তু আমার কথা কিন্তু চিড়িয়া টানটা পাবেন, অনেকে আমার বলবে আপনার বাড়ি চিড়িয়া না আপনি কিন্তু বুঝলেন কথা, থ্যাংক ইউ
বুঝতে পারছি
না কেন থ্যাংক ইউ করছি, আমি আমি যে মানে অর্থাৎ কি বলবো আমি নিজেকে সবাই যাচ্ছি না, আমি যে আমার রুটসটা কিন্তু আমার ভিতরে এখনো আছে, সেটা আমি আল্লাহ করে শুক্রিয়া, দেখ প্রমিত বাংলা কথা বলাটা সবার উচিত, আমি যে গ্রামের ছেলে হিসেবে সেই জন্য শ্রোতাদের জানিলাম। এই হচ্ছে কোন জায়গায় মাইক বাজলে ভাই আমি আর থাকতে পারতাম না, পাগলের মতো ছড়িয়ে যেতাম, কিন্তু আমার এইসব দুরন্ত বোনার কাহিনী কিন্তু আমার বাপ জানত না,
আচ্ছা
আমার ফ্যামিলি কেউ জানত না, ইন্টারেস্টিং ঘটনা। আমি মাস্টার ডিগ্রি পাস করার পরে 2-3 বছর পরে আমার ফ্যামিলির লোকজন জানে যে আমি গান গাই, কতদিন লুকোয় মানে বিদ্যুৎ আমার মনের মধ্যে কতদিন ছিল
চিন্তা করা যায়, এটা তো ভাই বোন মানে উপরওয়ালা আপনাকে দিয়ে দিয়েছে এবং আপনি সেটাকে লালন করেছেন বুকের মধ্যে।
শ্রীরঙ্গ যখন আসলাম তখন আমার একটা সংগঠন ছিল ত্রিতরঙ্গ,
জি
সেখানে আমি নাটক করতাম, আব্দুল্লাল মামনের এখন দর্শনে একটা নাটকের মঞ্চস্থ ছিল, আমার একটা পাঠ গাইতে দিল, আমি তো শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, তো আমাকে কি করবে আমি নাটক করবোই, তখন আমার যেমন লাঠি দিয়ে দাঁড় করে দিল, আমি লাঠি তো লাঠি কথা বলার দরকার নেই দাঁড়িয়েছেন ওইটা দেখ শান্তি, কলেজে একটা নাটক থেকে নাম ছিল বদরুল, ওইখানে আমি তার কাছে ঋণী কৃতজ্ঞ, কৃতজ্ঞতে একটা মানুষের গান শিখিত তার নাম ছিল মেজবাউদ্দিন, উনি রেডিওতে চাকরি করতেন, এর মধ্যে ত্রিতরঙ্গে থাকতে আমার বন্ধু ছিল কাশ্মীরি জানা সে গান লিখত,
জি
কি বলে ভাই আমি গানের গ জানতাম না, ওই যে সুরি ধীরে যা পাইছি,
জি
সুরি বিদ্যা থেকে ও গান লিখতে আমি গানে সুর করে ফেলতাম, এটি শিক্ষার কথা বলছি আমি গানে সুর করতাম, আমি এটা শুনে দেখলাম ওরা আবার একটু আমার পাম্পের টিকে যায় ভালো ভালো গর সুর করার তখন থেকে শুরু হলো। তখন আমি করলাম যে ওস্তাদ মেজবাউদ্দিন
মানে গায়েব হয়ে ওঠার আগেই সুর করা শুরু।
হ্যাঁ, তো ওস্তাদ মেজবাউদ্দিন উনি গান শিখেতেন।
জি,
বললাম যে আমি একটু গান শিখতে চাই। তিনি আমার বললেন, তুমি কি ওস্তাদ হবা নাকি গায়ক হবা? সাথে বলি আমি গায়ক হবো
একদম।
তাহলে গায়ক যদি হতে চাও তাহলে বেশি কিছু শেখার দরকার নেই, গান গাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু তুমি আমার কাছে শিখো। আমি তার কাছে ঋণী, এখনো বলছেন উনি মারা গেলেন, ওনাকে ভেস্তন শিখ করুক। উনি আমাকে কিছু ক্লাসিক্যাল কিছু তাল এগুলো ধরাই দিলেন। ধরাই দেওয়ার পর ওনার কাছে আমি ঋণী এই শিখা। তখন ওই ত্রিতঙ্গ থেকে কিন্তু আমার বেশি দিয়ে শিখা
ত্রিতঙ্গ। জি,
আর ত্রিতঙ্গ করার আগে ত্রিতঙ্গের উদ্দেশ্যের সাথে আমার কিছুটা জড়িত ছিল, কিন্তু ওইভাবে না।
আচ্ছা,
তখন আমি ঢাকায় আসলাম, তখন আমি একেবারে উদ্দেশ্যের সাথে অঙ্গঙ্গে জড়িয়ে গেলাম।
আপনারা সবাই শুনছেন ইদ স্পেশাল, হ্যালো 8920, রবি উৎসবের রাতে। এবং রবি দিচ্ছে মাত্র 10 টাকা ব্যবহারের পর যে কোনো নম্বরে 10 পয়সা, আর 25 টাকা ব্যবহারের পর রবি নম্বরে 4.17 পয়সা সবসময়। জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। প্রিয় শ্রোতা, আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা চাইলে আমাদের ফেসবুকে মুহূর্তে চলে আসতে পারেন। আমরা ফকির শাহাবুদ্দিনের একটি স্টুডিও পিকচার এখানে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, সংবাদের পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রবি উৎসবের রাতে স্পেশাল হ্যালো 8920 তে। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজি কিবরিয়ার টিম, শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। সবাইকে আরো একবার ঈদ মোবারক। আপনারা নিশ্চয়ই জানেন এতক্ষণ যারা শুনেছেন হ্যালো 8920, আজকে হ্যালো 8920 তে এসছেন বাউল ফকির শাহাবুদ্দিন, যে তার জীবনের গল্প বলছেন, বাউল হয়ে ওঠার গল্প বলছেন, গান নিয়ে সাধনার কথা বলছেন। এবং লোকজ গানের প্রতি আমাদের হ্যালো 8920 জগণিত শ্রোতা, তাদের অন্যরকম একটা ইন্টেনশন, অন্যরকম একটি ভালো লাগা রয়েছে, সেই জায়গাটি থেকে আমাদের এবারের ঈদের নির্বাচন হচ্ছে ফকির শাহাবুদ্দিন। ফকির শাহাবুদ্দিনের জীবনের গল্পে আমরা আবারও যাব, তবে তার আগে বলে নিই হ্যালো 8920 তে আপনি এসে আপনার জীবনের গল্প বলতে পারেন। আপনি নিশ্চয়ই জানেন নিয়ম হচ্ছে দুটো, একটি হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ফোন নাম্বার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওখানে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলে বলবেন, আপনার জীবনের গল্পের মাত্র 2 মিনিটে শেষ করবেন যে কোন বিষয়ের উপর আপনার জীবনের গল্প। তারপর আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি পদ্ধতি হচ্ছে ফেসবুক, যে ফেসবুকটিকে আমরা আমাদের হ্যালো 8920 আড্ডার কেন্দ্রবিন্দু মনে করি। হ্যালো 8920 নিয়ে যাবতীয় কথাবার্তা ওখানে হয়। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা আবারও ফিরে যাচ্ছি ফকির শাহাবুদ্দিনের জীবনের গল্পে।
বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছিল হরতাল দিয়ে, এটি হতে পারে 87-88-85 এই সময়টার দিকে।
আচ্ছা,
তখন আমি এটা গান লিখলাম, যেই দেশে যাই না বলে প্রাণ করে জাতির পিতার কথা বলেছে বাঙালি কেমন স্বাধীনতা। আমি কিছু জানি না কিন্তু বঙ্গবন্ধুকে কিছু জানি না, মানে আমার একটা ধারণা যে বঙ্গবন্ধু একটা বিশাল স্বাধীনতার নায়ক ছিলেন, তোমার জন্মদিন পালন করবো হরতাল দিয়ে কেন?
আচ্ছা,
এটা আমার ভিতরে
সুরটা মনে আছে এখনো,
কাজ জানা আছে। যে দেশে যাই না বলা প্রাণ খুলে জাতির পিতার কথা বলো হে বাঙালি এ কেমন স্বাধীনতা। আচ্ছা, বললাম তখন আমি উদিশির সাথে যখন জড়িত হয়ে গেলাম, তখন আমি একেবারেই কিন্তু গণসংগীত করা শুরু করলাম। গণসংগীত হচ্ছে আমার নিজের লেখা এবং নিজের সুর। 85-87-88-90-91-92-93-94-95 আজ অব্দি আমি কিন্তু গণসংগীতটা কিন্তু মেইন ডাউন টু পিপল গান গাই।
এটার মধ্যে লিসনাররা অনেকেই আজকে প্রথম জানলো, কিন্তু আপনি আসলে অরিজিনটা আমরা যদি বলি সেই মাইক শুনে কিংবা গান শুনে, কিন্তু মানুষ হিসেবে আত্মস্থ করার জায়গাটা হচ্ছে গণসংগীত।
গণসংগীত, আচ্ছা, গণসংগীতটা গাওয়ার পেছনে কিন্তু একটা বিশাল কারণ, এটা আমি কোনো বানিয়ে বলছি না।
জি,
আর যদি আমি আমার মস্তিষ্ক সুস্থ থাকে, আমার মেধাটা ঠিক থাকে, আমি কথাটা বানিয়ে বলছি না। আমি কবি নজরুল যখন স্কুলে থাকতে তখন আমাদের কিন্তু ডিভাইড করতো,
জি,
বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, তখন থেকে আমি কিন্তু খুব যুক্তি জানতাম। এটা কিন্তু আমার শুদ্ধ ভাষাও না, সিরিঙ্গও না, কেমন জানি একটা মাঝামাঝির মধ্যে আমি বিতর্ক করতাম।
আচ্ছা আচ্ছা,
তো স্যার আমাদেরকে শিখিয়ে দাও এইভাবে উচ্চারণ করো, এইভাবে করো, আমি কিন্তু বলতে থাকতাম।
ওকে,
তখন বিশাল একটা অনুষ্ঠান ছিল, আমার মনে হয়েছে নজরুল জয়ন্তী না কি হবে, সেখানে সবাই কিন্তু কবিতা পড়ছে, আমি একটা পড়বো, এখন সারা বছর দেওয়া যাবে না, তো উচ্চারণ শিখিনি, আমার করতে হবে। আমি নজরুলের কবিতাটা যদি যেভাবে হোক না ওরা বুঝবে তো। আচ্ছা, তখন কি আমার প্রথম কবিতা ছিল, সে দারিদ্র তুমি মনে করেছো মহান,
তুমি মনে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান,
এবং এই কবিতাটা থেকে একজন ফকির সাহেব গণসংগীত হওয়া শিখল।
বাহ, চমৎকার।
পাশাপাশি আসি, আমার বাবে গুনগুনিয়ে গান গাইত, বাচ্চা খাওয়ার পরে আমার মা যখন একটু পান্টা বানিয়ে দিত, তখন আমার বাবে গান গাইত, বুঝতাম না তো এইভাবে গাইত,
উর্দু
কি সুন্দর সুন্দর গান গাইত আব্বা। আচ্ছা, দেখো আব্বা মাঝে মধ্যে কিছু বাণী বলতেন, এবং আমার আব্বাটা এত অসাধারণ একজন মানুষ ছিল, প্রত্যেকের বাবাই তার কাছে অসাধারণ,
অসাধারণ, জি।
কিন্তু আমার বাপ কিন্তু যখন আমি ঢাকায় আসি আমাকে একটা লেখা দিয়েছিলেন, দ্য ডিয়ার সান, দ্য ক্যারেক্টার ইজ দ্য বেস্ট ফাউন্ডেশন ফর ইয়ার লাইফ, এই লেখাটা রাখবা, জীবনে তোমার আর পিছনে থাকার লাগবে না, এটা মানবি। এখন সেটাই কিন্তু মানি আমি।
বাহ,
আমার বাবা হয়তো আমাদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু দিতে পারেনি, কিন্তু কিছু বানিয়ে দিয়েছে,
মূল্যবোধ দিয়ে গেছে।
আমার বাপ মুক্তিযুদ্ধের সময় যে কি কষ্টটা করেছে জাতির জন্য, সেই জন্য বললাম বাবা যদি মুক্তিযুদ্ধ যদি সার্টিফিকেট পাইতা তাহলে হয়তো একটু কোটা মোটা দিয়ে চাকরি পেতাম। আমার বাবা বলছে, বাবা রে যুদ্ধ করছি তো নিজের জন্য, নিজের দেশকে স্বাধীন করার জন্য, ওই দেশ থেকে আমি আর কিনে ঘুরে তুমি করে রাখিস। আমার বাপটা মারা গেল, বাট আমার বাবা কিন্তু যেহেতু আমার বাপ শেষ মাস বব মালির গান শুনতো, আমার বাবার মুখে কিন্তু এটা কিন্তু যদিও হয়তো আমার আত্মীয় স্বজন শুনলে কিন্তু হয়তো হাসতেও পারে যে এ কি কর, আমার বাপ কিন্তু আমার সাথে সবকিছু শেয়ার করতো। তখন আমার বাবা গাইতো, বাফেলো সোলজার, এগুলো করতো। তো একদিন আমার এক বন্ধু ছিল সাদা বিয়ে ছিল, আমি গ্রামে গেলাম, তখন আমি গান গাই, আমার বন্ধু বলছে আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ শিল্পী নেই, আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো শিল্পী নেই, আপনার এই ছেলে গান গায় কেন? তখন আব্বা বলছে আমি যখন বার্মাতে ছিলাম বেঙ্গুনে, ওখানে আমি মাঝে মধ্যে একটু গাইতাম খালি গলায়, ওকে, হয়তো সেখান থেকে আসতে পারে, আমি কিন্তু একজন গণসংগীত শিল্পী।
জি,
ওরে আমি রক্তের দামে কি এনেছি বাংলা, দিশি রক্ত আরো দেব নেই তাতে কারো মানা, আমি দাম দিয়ে কি এনেছি বাংলা, কারো দয়ার দানে নয় আমি দাম দিয়ে কি এনেছি বাংলা, সেদিনের গণ আন্দোলনে নূর হোসেন রাজপথে নামে স্বৈরাচার নিপদে জাগার গণতন্ত্র মুক্তি পাক, ওরে বুকে পিঠে লিখে ভাইরে প্রাণ দিল সবার জানা, আমি দাম দিয়ে কি এনেছি বাংলা, কারো দয়ার দানে নয় আমি দাম দিয়ে কি এনেছি বাংলা, 30 লক্ষ জীবন দিয়া কিনেছি এই বাংলাদেশ, কৃষক শ্রমিক মজলুম জনতা ছিল না সেদিন কোন রেশ, আমি 71-এ করেছি যুদ্ধ, 71-এ করেছি স্বাধীন, স্বাধীন কারো একার নয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা। এগুলো আমার এই লেখা গান। এর আগে ওই যে সমীর যখন আমাকে ঢাকায় নিয়ে আসে খিলগাতে, অর্থাৎ আনসার হেডকোয়ার্টারের পিছনে ছিল তার বোনের বাসা, দুপুরে আসলাম, দুপুরে এসে আব্বা দুগ্গো ভাত দিল, ভাতের পর চিন্তা করলাম, তখন তো কিন্তু আমি মানুষের উপর ডিপেন্ড করতে পছন্দ করতাম না,
ওকে,
তখন আমার বন্ধু সমীর কেমন কেমন করছে, এখন ওর আব্বা বড় মনে মনে তার বলছে এ ছেলে কোথায় থাকবে, আমরা তো দুটো রুম নিয়ে থাকি, আমার দুটো বাসা, তার উপর তুই আসছিস, এর কোথায় আত্মীয় স্বজন কেউ নেই।
জি,
আমি শুনেছি, যদি বন্ধু তুমি মাফ করো আমার কথাটা শুনলে, কিন্তু সমীর সে আমার কাছে টাইটল, সমীর না হলে কিন্তু আমি হতাম না হয়তো, সে আমার কিন্তু ঢাকায় নিয়ে আসে, সেই জন্য কিন্তু আমার ভাবি তার উপর রাখ, আমার ভাইও রাখ, নিয়ে নিয়ে গেল মনে পাম্পটি দিয়ে।
জি
আচ্ছা, আমি চলে গেলাম।
আচ্ছা,
বাসার থেকে
বাসা থেকে বের হয়ে গেলাম।
কত তো কইছি তুই তো জীবনে কখনো আসিস নি ঢাকাতে,
কই যাবে? হ্যাঁ
আমি আমি আসতেছি দেখি, কাপড় চুপড়ে রেখে আমি চলে গেলাম।
জি
কমলাপুর রেল স্টেশনে ঘুরলাম কতক্ষণ, সেখান থেকে মুগদা ঘুরে ঘুরে ঠান্ডা হতে হচ্ছে, টিউশনে রোজগার করবো।
আচ্ছা আচ্ছা,
আর এদিক দিয়ে আমি তো রাত্রে আসি না, যাক কিভাবে থাকলাম রাত্রটা বললাম না, দর্শক বুঝে নেন। আর এদিন সমীর তো পাগল হয়ে গেছে, ছেলেটা কোথায় গেল, আমার সাথে আসলো সারাটা রাত, চিনে না কিচ্ছু নেই, আর তিন স্বজনে কই চলে গেল। আমি এদিক দিয়ে মনে করেন একটা দিলাম বাইরে, একটা বুড়োর পাইছেন, সালাম আলাইকুম, কেমন আছেন দাদা? আচ্ছা আপনার বাসা কোন জায়গায়? জায়গায় শহরে বলি, এই কথাগুলি সবকিছু শেয়ার করতে নেই, কিছু জিনিস নিজের
আপনি নিজের মতো করে। হ্যাঁ,
ওনার বাসা রাত্রে কাটিলাম, দুর্ভাগ্য ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, যদি একটা থাকতো তাহলে এটা পরেই আমি মোটামুটি ওখানে থাকতে পারতাম। তার সেখান থেকে হোক, দুদিন পরে সমীরের সাথে দেখা করতে গেলাম, দোস্ত পাইছি টিফিন একটা পেয়ে গেলাম, এটা হচ্ছে গুলবাগে, এই গুলবাগ। তখন আপনি খিলগাঁও রেলগেটে এই রোডটা কিন্তু হয়নি, তখন এটা নালার মতো ছিল, ওই একবার বাসা পর্যন্ত শুধু রেল লাইনটা ছিল। তো রেল লাইনে হাঁটতে হাঁটতে আমি গুলবাগ টিফিন করতাম 175 টাকা। এর মধ্যে আমি যখন ঢাকায় আসলাম, আমার ভাই প্রতি মাসে মাসে আমাকে কিছু টাকা দিত, 600 টাকা করে দিত, 5-6 মাস পরে এক সময় বন্ধ হয়ে গেল। এখন আমি স্ট্রাগল শুরু করে দিলাম, যে আমি টিউশনে করতাম আর লেখাপড়া করতাম, টিউশনে করতাম, আমি কিন্তু অঙ্ক পড়াইতাম, আমি কিন্তু গান শিখি না। তখন খিলগাঁওর মধ্যে প্যারিস ইন্টারন্যাশনাল স্কুল,
জি,
সেখানে জেলানের বাচ্চারা গান গাইত, আমার একটা বন্ধু পরিশেষের জমিরুদ্দিন সরকার সাহেব একজন বদ্র পল্লী গীতে গাইত, আমি রূপক কানি সুবর্ণা, তারপর আরো কিছু ছেলে মেয়ে আমরা একটা দল গঠন করলাম পল্লী গীতে।
আচ্ছা,
আমি কিন্তু তখন তবলা বাজাতাম।
আচ্ছা আচ্ছা,
তবলা মাঝে মাঝে তবলা খেপে মারছি, আমার কাছে ছিল টিউশনি করা, ওই যে প্যারিস ইন্টারন্যাশনাল স্কুলে যাইতাম, ওদের সাথে গান বাজনা করতাম। এই তখন কানি সুবর্ণা ছোট ছিল, ওই যে তারা বিভিন্ন গানগুলি তুলে দিতাম, সে গান গাইলে তবলা বাজাইতাম। তারপর এই করি করি কিন্তু আমার খিলগাঁওয়ের জীবনটা আসতে, আমরা করি ওই তখন থেকে পাওয়া যায় সব, কিন্তু আমরা করি লোকজন এই পাইতে 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 কি ভাই গান বাজনা শুরু করে নিজের মতো, কিন্তু আমার ফ্যামিলি কিন্তু এটা জানা না,
তখন পর্যন্ত জানে
না, না তখন আমি জানে না, জানলে তো খবর আছে। তখন আমি খিলগাঁও থেকে পয়সা ছিল না, খিলগাঁও থেকে হাঁটতে হাঁটতে আমি সদর ঘাট যেতাম, ক্লাস করে বন্ধু বান্ধবের সাথে উঠে দিতাম, ওটা পয়সা দিত, তখন তো একটু টেকনা ছিল, ঝাড়ি ঝুড়ি মারতাম মানে অত ভাড়াটা দেওয়ার জন্য, ওরা দিলে চলে আসতাম। আমি তো কখনো কলম কিনতাম না, কলম আমার কাছে জমাই থাকতো, বন্ধু বান্ধব কলম পাতি
নিয়ে রেখে দিতাম,
নাই তো একটা কলম পয়সা করে আমি টিউশন করবো নাকি ভাত খাবো নাকি ইউনিভার্সিটি বেতন দেবো নাকি কলম আর কাগজ কিনবো। তো সমীর আবার তার বাপে তার ভাই আর 3,000 টাকা করে পাঠিত,
জি
তার বই নিয়ে লেখাপড়া করতাম, সমীরের বই পড়ে পড়ে আমি সমীর থেকে বেশি নাম্বার পেয়েছি অনার্সে। আমি সারাটা দিন কিন্তু ঘুরতাম, মানুষ ওই রাত্রে দম 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 পড়ে কিন্তু পরীক্ষা রেখে অনার্স পরীক্ষা দিয়েছি ম্যাথমেটিক্স,
ম্যাথমেটিক্সের মতো একটা সাবজেক্ট
সাবজেক্টে আমার কিন্তু কোনো বই ছিল না, আর আমার খাতা তো সবসময় জমা থাকতো, কারণ বন্ধু মতো খাতা নিয়ে চলে আসতাম, চুরি করতাম তো ভাই, এই গান চুরি করছি ছোটবেলায় তখন আমি উদ্দেশ্যে গান করি গণসঙ্গীত শিল্পী। এবং ইন্টারেস্টিং, আপনার বাড়ি বগুড়া,
জি,
এই বগুড়ার সব মাথায় কিন্তু আমার অনেক স্মৃতি, বগুড়া অতিথির সাথে গান বাজনা করতাম, বগুড়া সাত মাথায় দেখবেন আপনি ঢাকা থেকে ঢুকতে হাতের বাঁ পাশে গিয়ে আর এই পাশে কিন্তু সারাটা রাত্র বগুড়া সাত মাথায় কিন্তু মানুষজন থাকে,
হ্যাঁ থাকে,
থাকে না, ওখানে চা খাইতাম, তারপর ওখানে আমার বন্ধু আছে না ওটা ভুলে গেছে, তার পাশে মাঝে মধ্যে থাকতাম।
আচ্ছা,
আমার বিশেষ করে স্টেজ ছিল, আমি উদ্দেশ্য করতাম জসীম মন্ডলের বক্তৃতা ফকির সাবুদ্দিনের গান, আর আমাদের কমিউনিস্ট পার্টির মঞ্জু ভাই আর উদ্দেশ্যের সেলিম ভাই ওরা আমাকে যথেষ্ট হেল্প করতো, কিন্তু গান বাজনা করতাম, কিন্তু আমি গণসংগীত গাইতে কিন্তু আমার নিজের লেখা নিজের সুর, আমি আর কারো কোনো গান করতাম না। তখন বগুড়া দিনাজপুর, পঞ্চগড়, বোদা, নীলফামারি, ওই এরিয়াগুলিতে কিন্তু ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি থেকে এই শ্রমিকরা কিন্তু ওদিকে থাকতো। সৈয়দপুর টাউনে, গাইবান্ধা রেল স্টেশনে, আমার কাছিলতে রেল স্টেশনে গান করে, বাস স্টেশনে গান করে, ও শ্রমিকদের যত কাজ করবার ছিল সেখানে কিন্তু অনুসঙ্গীত গাইতাম। কিন্তু গণসংখ্যা আমি তো উদ্দেশ্য করি, তখন তো গান গাই পয়সা পাইতাম না, হয়তো যাওয়া আসা ভাড়া দিত, এদিকে গান করতে যাইতাম, এদিকে একটা টিউশনে চলে যেত, প্রতি মাসে আমার একটা দুটি টিউশনে চলে যায়। আপনি এক মাস আইসেন না, আমি পরে খবর দেবো, মানে আমার চাকরি গেল, কি কষ্ট আমার ভাই। তো যাই হোক, এই করে করে টিউশন করতাম। তখন আমার এক বন্ধু ছিল বারেক, ফ্রম বরিশাল, পটুয়াখালী মির্জাগঞ্জ, তার সাথে আমি একটা লোন দিয়ে দোকান দিলাম, আমার ভাবির থেকে 10-12 হাজার টাকা নিলাম, নিয়ে এসে ওই যে শান্তিপুর স্কুলের সামনে একটা লোন দিয়ে দিলাম। দেখেন কত বুদ্ধি থাকতো, তখন স্লোগান ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বারা পরিচালিত। আমার দোকানের নাম ছিল হচ্ছে কর্ণফুলী অটো ড্রাই ক্লিনার, আমি নিজের হাতে কিন্তু ইস্ত্রি করতাম। তা কি প্রিয় ভাই, আমি এটা বলতে আমার শ্রোতাদের বলতে আমার কোনো আপত্তি নেই, আমি কৃষি কাজ করেছি, আমি রাখাল ছিলাম, আমি কাটুরিয়া ছিলাম, মানে হেন কোনো কাজ নাই, হেন কোনো পেশা নাই, শুধু ড্রাইভার ছাড়া যা আমি করিনি। আর আমার কাজ করতে কিন্তু কেন জানি আমার ওই যে লাশ লজ্জাটা লাগতো না, ধরো আমি তো কাজই করছি সেটাই। তখন আমার একটা কর্মচারী ছিল, তখন আমার দোকানের একটা শাড়ি ইস্ত্রি করে পাঠিয়ে দেড় টাকা। একটা ইঞ্জিনিয়ার একদিন আমি তার সে একটা কোড আনলো, কোট আমি সুন্দর করে কোটটা মেরে দিলাম। আমার বাবা তুমি কি করো? আচ্ছা আমি তো লেখাপড়া করি। কোথায়? আমি অনার্স করি ভ্যাকটিতে চলে যাবে। আমার দিকে তাকাইলো, তাকাইয়ে তার সাথে চিনিয়ে দিল, খাই দি এত বড় বাড়িটা কিন্তু আমার, দেখছো? হ্যাঁ, আমার একটা ছেলে লেখাপড়া করে নেবে, তুই কোন মায়ের ছেলে? লন্ডের দোকান স্থির করার চেয়ে আবার লেখাপড়া করছিস। বাবা আমি তোর দোয়া করিয়ে গেলাম, আমার 100 টাকা দিয়ে যায়।
বাহ, কত বড় প্রাপ্যতা!
কর্মটা কি জিনিস আমার শ্রোতারা, আমি আবার বলছি, কর্মটা হন, কর্মী হন, অদম্য স্পৃহার থেকে যে যাহা চাইবে আল্লাহ পাক তাকে তাই করিবে।
নিঃসন্দেহে
কিছুদিন পরে লন্ডিটা সেল করে দিলাম, আর পারি না, তারপরে ওই যে টিউশনি করে করে চলতাম। এর মধ্যে তখন 90-এর গণ আন্দোলন শুরু হয়ে গেল, তখন আমি তুমুল প্রতিবাদী একটা কণ্ঠ, গণসংগীত আর গণসংগীত, আমার বহু গণসংগীত আছে। নিতে পারবে না কোনোদিন, নিতে পারবে না কোনোদিন আমাদের ভাগ্য, নদীতেই চর উঠবে তবু ভাগ্যের চাকা ঘুরবে, ঘুরছে জীবনের চাকা ঘুরবে, তবু ভাগ্যের চাকা ঘুরবে, ঘুরছে জীবনের চাকা ঘুরবে। বেকারত্বের অভিশাপে আস দিশে হারা যুব সমাজ, কাম নেই কাজ নেই করবে কি আর নেশার পিছনে সব ছুটছে, তবু ভাগ্যের চাকা ঘুরবে, ঘুরছে জীবনের চাকা ঘুরবে। আমি জীবন তো পেয়েছি একটাই, এই জীবন মানুষের জন্য, এই জীবনে না হয় কিছুই পেলাম না, পরজন্মে তা মিলবে, তবু ভাগ্যের চাকা ঘুরবে, ঘুরছে জীবনের চাকা ঘুরবে। এগুলি আমার গান। মানুষ না এই অসম শ্রেণী কেন, ওই বৈষম্যতা কেন? তার দিন আমি গান করলাম, কেউ বলে পথ কলি, কেউ বলে টোকাই, আমাদেরও নাম আছে সে নাম ধরে ডাকার মতো মানুষ তো আর নাই। এবং এই গানটা পরবর্তী তো কারাগার ছবিতে ইমরুল ভাই কোনো সাফারি দিয়ে গাওয়ালেন, কারাগার ছবিতে গানটা লাগিয়েছে। 91 এর কথা আমি মনে করাই, আমি কিভাবে গণসংগীত থেকে বাউলি আসলাম। এখন এর মধ্যে আসেন, তখন পাহাড়ি বাঙালিদের শান্তি শক্তিতে আমাকে ফাটালো গান করালেন, সেখানে শিল্পী ছিল খুরশিদ আলম, তারপরে রতিন্দা, মলয় কুমার গাঙ্গুলি, বিপুল ভট্টাচার্য, ফকির শাহাবুদ্দিন ছোট, এদের মাঝে কাঁধে কাঁধে গান গাইতাম। আর এত বড় শিল্পীর মাঝে আমি গান গাইতাম, পার্থক্য কিন্তু আমি মানুষ,
আমি আমার
আমি খারে দিতাম। কিন্তু ভাই রে ভাই, হাতে হাত মিলাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এক মায়ের জন্ম ভাই, খুন আর হানাহানি ভেদাভেদ ভুলে যাই, মিলি অস্প্রীতির বাঁধনে বিভেদ করব সঙ্গ তোমার সনে,
দেশের স্বার্থে আমরা সবাই এক মতের মত মিলাই, ভাইরে ভাই হাতে হাত মিলাই।
চমৎকার।
আরো দুই একটা গণসঙ্গীত আমি শ্রোতাদের উদ্দেশ্যে দিচ্ছি, এগুলো সব আমারই গণসঙ্গীত।
জি জি।
এখন কথা আছে তো, সব শিল্পীরা গান গাইতো, আমি গণসঙ্গীত গাইতাম। তো গণসঙ্গীত গাইলে কিন্তু অনেকে পয়সা দিত না, কারণ আমি ওই সম্পূর্ণ টিউশনের উপর নির্ভর করে করে টিউশনের পয়সা দিয়ে কিন্তু আমার এগুলো চালাইতাম, আর আমি গণসঙ্গীত গাইতাম। আমার গণসঙ্গীতের মধ্যে আরো আছে, এটা হচ্ছে প্রবীর সর্দারের লেখক উদ্দেশ্য করতো, আমার সাথে গান দিলেন, আরে এ সমাজে পাল্টে দেবে, এটা এখনকার কথা না, 90-এর দশকে, আরে এ সমাজে পাল্টে দেবে পাল্টে দেবে, গুটি কয়েক ছেলে যারা বুকের বোতাম খুলে বেড়ায় রাস্তাঘাটে, এ সমাজ পাল্টে দেবে গুটি কয়েক ছেলে যারা বুকের বোতাম খুলে বেড়ায় রাস্তাঘাটে। তারা কোথায় বলে দে, তারা কোথায় বলে দে, তারা কোথায়, ওই দেখা যায় ওই দেখা যায় ওই মিছিলে, এই গানগুলি গাইতাম আমি তখনকার। আমি তারপরে আমার কিছু গান ছিল, আমি সাবুদ্দিন আমার বন্ধু ছিল, সে গান লিখতো, তখন এই গানগুলি আমি গাইতাম। গলি থেকে রাজপথ জীবনের এক পথ, গলি থেকে রাজপথ জীবনের এক পথ, বাঁচার তাগিদে সেই পথে সবাই ছুটে চলে যাও বিরাম, অজানা সে নাম ধাম, এমন চলার কোনো অর্থ নাই, কেউ পায় এক রাস কারো বুকে হাহুতাস, তবু ছেয়ে থাকে যদি একটু পাই, কি বাঁচতে চাই বাঁচতে চাই মোরা বাঁচতে চাই, চোখে মুখে অন্মুখ বাঁচা আর আকুলতা, বাঁচে না মানুষ তবু বিকিয়ে নিজের মাথা, অসহায় হয়ে যাতে জোড় হাতে প্রার্থনা, বিধাতাও চুপচাপ চোখ মেলে দেখে না, আর্তের ধ্বনি দু বাতাসে মিলায় শুধু, বিশ্বাসে বিপন্ন বুকে দমে মরু ধুধু, ক্ষুধাতুর অনশনে জীবনের দিনগুনে আশ্রয় আছে এক শেষ ঠিকানায়। বুঝলে ভাই, এই সমস্ত গান গাওয়ার পিছনে, এই সমস্ত গান লেখার পিছনে ছিল আমার দারিদ্রতাটা, আমার দারিদ্রটাই কিন্তু আমাকে প্রতিবাদ করতে শিখিয়েছে। বিভিন্ন ঘটনা আছে, প্রতিটি আন্দোলনে কিন্তু আমার গান ছিল, যখন এই দেশে স্যার নিনিয়ান আসলেন তখন কিন্তু আমি একটা গান লিখলাম গাইলাম।
জি,
বুদ্ধিজীবী নাইকি দেশে, মুক্তিযুদ্ধ নাইকি দেশে, তোদের এইসব যোগ্যতা রইল কি দাম, আমার দেশের রাজনীতিতে এখন বিদেশি লাগাম, খেয়াল করেন কিন্তু। তবে একটা গান ছিল আমার, তুমি দেখেছো শুনেছো যুদ্ধটা হলো শুধু মুক্তিটাতে এলো না, হয় স্বাধীনতা, মানে এইভাবে অসংখ্য গণসঙ্গীত কিন্তু আমার লেখা এবং আমার সুর
ওই সময়টাতে,
ওই সময়টাতে আমি শুধু গণসঙ্গীতে গাইতাম, কিন্তু আমি আর কোনো গান গাইতাম না। এই গণসঙ্গীত গাওয়ার ক্ষেত্রে আমি হয়তো আমার জীবনটাকে একটু অর্থনৈতিক ভাবে একটু পিছিয়ে দিয়েছি।
জি,
বাট আমি কিন্তু বিশাল একটা জিনিস পেয়েছি। 2001 সাল লন্ডনে, গ্রেটার লন্ডন অথরের লর্ড মেয়র কেন লিভিংস্টন, ওনার অনুষ্ঠানে কিন্তু প্রথম আমি গিয়েছি ট্রাফলগার স্কয়ারে গান করতে, বিশ্বের বিভিন্ন প্রতিবাদী গণবাদী শিল্পীরা গেলেন, সেখানে আমি উদ্দেশ্যে নিয়ে গেছি তানাবাসা গোলাম মোস্তফা, উনি আমাকে নিয়ে গেলেন সেখানে, কিন্তু আমি প্রথম বিদেশ সফর, কিন্তু আমি তো গণসঙ্গীত গাওয়ার জন্য গিয়েছিলাম। গ্রামের শাহাবুদ্দিন, লেখাপড়ার সুবাদে মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী, যে পাওয়াটা পরবর্তীতে আমি ফকির শাহাবুদ্দিন হয়ে গেলাম
90 সালেই,
এটা আরো আগে,
আরো আগে
আমার পরদাদা ছিলেন বুজুর্গ, ওনার ওরস হয়, মনে মনে চিন্তা করলাম দেখি আমার পরদাদার নামটা আমি নিয়ে নিই, কারণ কিছু কিছু লেখাপড়া করছিল, ফকির কেউ আলী গোলাম ও কি মৌলা, ফকির তারা যারের মতো আল্লাহ বললাম তারাই ফকির। আর একটা গান ছিললাম, ওরে চিল্লি না মনে ফকির কি রতন, ওরে মনু চিল্লি না মনে ফকির কি রতন, ওরে হিংসা নিন্দাবাদ না করে ফকিরের জাত, ভব মায়া দিছে বিসর্জন, ওরে মনু চিল্লি না মনে ফকির কি রতন। হালিম বয়াতির একটা গান শুনলাম ফকির সম্পর্কে, আমার পরদাদার পদ ছিল লুলা ফকির।
জি,
সেই লুলা ফকির থেকে আমি নামটা ধারণ করেছি মাত্র, আমার মতো একটা পাপি, আমার মতো একটা অজ্ঞানী, আমার মতো একটা কি বলা হয় মানুষ, আমি সেই নামটা গ্রহণ করছি, জানি না সে ফকিরত্ব বা অজ্ঞানী। তো যাও আসলাম ওদিকে গণসঙ্গীত যাচ্ছি, যখন কমিউনিস্ট পার্টির এমন কোন অনুষ্ঠান ছিল না ফকির সাহেব গণসঙ্গীত গেতাম, তারা তো গরিব মানুষ, আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো গণসঙ্গীতে টাকা পাই না, যেমন শহীদ মিনারে গান করি, বিভিন্ন দিবসে গান করি, বিভিন্ন পয়সায় এখনো চলছে, অর্থাৎ সমাজ পরিবর্তনের হাতিয়ার। পিটিকার বলছে যে মিউজিক ইজ নট অনলি অ্যামিউজমেন্ট, যে সঙ্গীত শুধু বিনোদনের নয় সমাজ পরিবর্তনের হাতিয়ার বটে।
জি,
তো কিরু ভাই আমি গণসঙ্গীতকে আর বেশি দীর্ঘায়িত করব না।
জি,
তবে শ্রোতারা যেন আমার এই গণসঙ্গীত কি কি গাইতাম সেগুলির একটা দুটো মুখ,
জি প্লিজ,
আমি গানগুলি কি ছিল, ওরে সোনার দেশ শ্মশান বানাইলো মির্জাফরের দলের বাঙালি ভাই, মনে হইলে ইতিহাস চাইও বাঙালি ভাই, ওরে আমলা বলে কামলা দোষী আমরা থাকি ঘুমে,
আমরা বলে মিথ্যে কথায় আমরা থাকি রুমে, গরিব দুঃখী ডাকতে রে ভাই, মোদের কেহ নাই ওরে বাঙালি ভাই, মনে হইলে ইতিহাস চাই বাঙালি ভাই। সোনার বাংলা শোনা হইল, আইলো স্বাধীনতা, লক্ষ ভাইয়ের রক্ত দিল শুই না তাদের কথা, আজ খাইতে না পারলে তোরা তাদের রক্ত খাইও রে বাঙালি ভাই, মনে হইলে ইতিহাস খাইও। আমার লেখা আমার সাথে একসময় গাইতে মেগুলি, ওরে দেখ না সে সমাজটাকে ধরেছে প্রথম চোখ বুঝিয়ে থাকবি কতক্ষণ, উদ্দীপনামূলক গান।
জি,
কারো গান ছিল যখন লিখতাম, এগুলো অনেক তখন আমার কত অভুতে ছিলাম, আগে ছিলাম ব্রিটিশের গোলামি শুনছি, 24 বছর পাকিস্তানের গোলাম করছি, এখন আমি কার গোলামি করছি, তাহলে এখন এখন আমার অভাব, এখন এখন আমার রাস্তাঘাটে মিছিল শুরু হয়, কার অধিকার, কিসের অধিকার জন্য মিছিল শুনি, তখন গান লাগলাম, ওরে এখন নাই ব্রিটিশ নাই পাকিস্তান, তবে কেন আমার দেশ হলো গুরস্থান, আজকে তো আর বর্গিরা নাই পরাধীনতার শিকলও নাই, তবু কেন সোনার বাংলা, সোনার বাংলা নাই, তাই দেবে হতে হবে এখন থেকে আমাদের সাবধান, আমার দেশের ছেলেরা আজ বেকার ঘুরে বেড়ায়, একটু সুখের আশায় তারা বিদেশে হাত বাড়ায়, ভবিষ্যৎ এই জীবন হতে কবে পাবো পরিত্রাণ, এগুলো দেশের শ্রোতাদের জন্য। তখন আমার একটা গান সুপার ডুবার হিট, যেটি আমি মিডিয়াতে রেকর্ড করিনি, ডরে করিনি, গানটা ছিল প্লাবন করেছিল লেখা, ওরে দেতা 10 টাকাতে ভাত মিলে না নিশি কন্যা মিলে, আমি এমন দেশের ছেলে রে ভাই, এমন দেশের ছেলে, রাস্তা ঘাটে যায় না চলা সব হারানোর ডরে, বাড়তে বেকার বাড়তে জ্বালা প্রতি ঘরে ঘরে, শুধু আইন বাঙ্গায় আইন যেটা জিম্মি জনগণ, সুশীল সমাজ গা করে না হয় না আন্দোলন, যেটা পশুর মতো মানুষ জবাই নির্বিচারে চলে, আমি এমন দেশের ছেলে রে ভাই, এমন দেশের ছেলে, এমন দেশের ছেলে রে ভাই, এমন দেশের ছেলে, অট্টালিকার পাশে যেটা বস্তি শত শত, আরে মানুষগুলো থাকে যেন অমানুষের মতো, আরে শিক্ষিত জন পায় না কদর অশিক্ষিতের মাঝে, আরে কেউ ডাকে না তাদের কোনো উন্নয়নের কাজে, যেটা একের কথায় দশে চলে দশের চিন্তা জলে, আমি এমন দেশের ছেলে রে ভাই, এমন দেশের ছেলে। গানটা গাইলে মানুষের খুব এনজয় পাইতো, দুষ্টের মুখের উপর এই লাইনটা জুড়িয়ে দিয়েছিলাম, যেটা ভুরিওয়ালা মানুষগুলো হয় সিনেমার নায়ক, আমি সেই দেশেরই গায়ক রে ভাই, সেই দেশেরই গায়ক।
সুপার,
যারা বিদেশে থাকে, যারা 90 থেকে গান শোনা করে, আমি পৃথিবীর যেখানে এই গানটা আমি রিকোয়েস্ট পাই, ওরা কিন্তু এটা জানে, এটা কিন্তু কোনো জায়গায় আমি রেকর্ড করিনি, ফার্স্ট টাইম আপনাদের জন্য আমি গানটা দিলাম, এগুলো একসময় গাইতাম। আচ্ছা, তারপরে তখন মানে চাকরি পাচ্ছিলাম না, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে আর হয় না, তখন একটা গান লিখলাম, আমার অ্যালবামে গেলাম, নিজে খেয়ে বাঁচি না মা তোমাকে দিয়ে কোত্থেকে, এক মুঠো ভাত তোমার মুখে পারিনি দিতে, জন্ম দিলি এখন দেশে, একটা ছেলে ছিল তোমার দাউনি রিক্সা চালাইতে, সেই ছেলে দিলে তুমি ভার্সিটি পড়িতে, শিক্ষা জীবন না শিক্ষা করে বড় হয়ে ছেলে দেশের মান রাখিতে, রাখবো কেমনে দেশের ইমান পেটে, আমার নাই ভাত, গরিব বলে আমায় কেউ দিতে চায় না অধিকার, ভালো মন্দের বিচার নাই মাগু, এই কোন আজব দেশে, এই গানগুলি একসঙ্গে গাইতাম আমি, লেখাপড়া শেষ করেছি সেই কোন আমলে, চাকরি আমার হয় না কেন বুঝি না কোন কারণে, এই লাইনটা লেখার জন্য তখন আমি পত্রিকায় একটা ইন্টারভিউ দেখলাম যে অমুক জায়গায় নিবে সরকারি চাকরি, লেখা আছে 5 বছর অভিজ্ঞতা লাগে, তাহলে আমি 9 বছর অনার্স করার পরে মাস্টার্স করার পরে চাকরি ইন্টারভিউ দিতে গেলাম, অভিজ্ঞতা লাগবে, তোর অভিজ্ঞতা যদি লাগে তাহলে আমার তাহলে মাস্টার ডিগ্রিটা ওইটা বন্ধ করে দে, ইউনিভার্সিটি রেকর্ড দরকার নেই তো আমার,
সেটাই
মেট্রিক পাশে আমার 5 বছর অভিজ্ঞতা করে তো আমি চাকরি পাবো, তাহলে হুদ হুদি আমার এই যে 10 বছর কেন ইউনিভার্সিটি খাইলো, আমার জীবন থেকে এই শিক্ষা নিতে থেকে একটু বন্ধ করা যায় না, এই তার প্রতিবাদে এই গানগুলি লিখতাম, এই গানগুলিকে লেখা তার একটু পয়সা দিত না, আমার এখন মনে আছে যে মুজিবনগর কর্মচার কল্যাণ পরিষদের একটা অনুষ্ঠান,
জি
ইন্ডিয়া সিচুয়েশনে, সেখানে বাংলাদেশের বড় বড় শিল্পীরা গান গাচ্ছে, আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি তো খুব খুশি, তারপর তখনকার আমলে যে তখন উপস্থাপনা ছিলেন হচ্ছে আব্দুল নতুন স্যার, আমার এখন কথা মনে, সবাই গান গাইল, আমি কিন্তু তখন মাত্র 2টা জিনিস করে খাই, তখন আমার ইনকাম ছিল মাত্র 1100 টাকা, আমার মেসের ভাড়া দিতে 300 টাকা, খাওয়ান খরচ দিতে 500-600 টাকা, আর খরচ বিরোধ মনে করলাম যেখানে গেলে পাঁচশোটা টাকা বেরোতে পুরো পাঙ্খা আমার ধরে কেনা।
জি
সবাই গান গাইলো, সবাই খুব খাম দিল। আমি যখন গান গাইলাম এই গানটা গাইছি, আমি রক্তের দামে কি এনেছি বাংলা উড়েই ফেললাম মানুষের তালি দিয়ে, সরকার তৈরি করলো তালিতে তালিতে আসার সময় বসেছে মনে কিছু টাকা দিবে। তাই আমাকে ডেকে নিয়ে এসে নামটা বললাম না, আমাকে একটা ফুল ধরিয়ে দিলেন। তাই বললাম ভাই আরেকটা দাও, আচ্ছা না দুপুরে খাবো, সকালবেলা একটা ফুলের ট্রেন আসতে কমু আর দুপুরবেলা ফুলটা খামো করে চলে আসছি। আমি আমার দীর্ঘ জীবনে পঁচা সিঙ্গারি থেকে গণসঙ্গীত এই মা মাটির দেশ মাতৃ, আমি লাকি ভাই, আমি কাদের সাথে গান করেছি, আমি বিপুল ভট্টাচার্যের সাথে গান করেছি, মলয় কুমার গাঙ্গুলি, রথীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বার সাহেব, তারপরে আমাদের স্বাধীন মল্লিক ব্যথার গান আপেল ভাই, এদের সাথে কিন্তু আমি গান করার সৌভাগ্য একটা ছেলে কিন্তু গণসঙ্গীত গাইতাম। তো গণসঙ্গীত গাইতে গিয়ে আর আমি আর কমার্শিয়াল জিনিসটা কিন্তু বুঝে উঠতে পারিনি। তখনকার আমলে একটা অ্যালবাম বের করলে কিন্তু সুপার টুপার হিট হয়ে যায়, বের করে ফেলতো। আমি কিন্তু সেদিকে যাইনি, আমি খালি সবসময় মাথায় থাকতো কিভাবে এই দেশটা এটা বিশ্বের মধ্যে দরবার স্থান পাবে, আমাদের অনিয়মগুলি দূর হবে, ও নিয়মকে নিয়ম করতে হবে। দেন কত বড় একটা স্পর্ধা আমি লাইসেন্স নিয়েছিলাম আর কি দেশ গঠনে। তবু ওই যে বাবার কিছুটা আদর্শ পেয়েছিলাম, গণসঙ্গীত যাচ্ছি ফাড়িয়ে ফেলতেছে, দর্শক পাগল হয়ে যাচ্ছে। সৈয়দপুর আমার এখন একটা কথা মনে আছে, সৈয়দপুর আমি গান গাচ্ছি, তখন উপস্থাপক বলতে শুধু দর্শক তবলা দিয়ে গান শেষের পরে ফকির শাহাবুদ্দিন ঢাকায় চলে যাবে, তাকে আমরা তাড়াতাড়ি ট্রাকে তুলে দিতে হবে। আমার কিন্তু খুব ভালো লাগছে সৈয়দপুরের স্টেশনে কিন্তু মানুষ পাগল আমার গান শুনে। আমি ট্রাকে করিয়া তখন যমুনা ব্রিজ হয়নি, আমি ঢাকা চলে আসছি। তীব্র ভাই এই গণসঙ্গীত নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি কিন্তু। তারপর এই গণসঙ্গীতের সুবাদে যে আগরতলাতে গেলাম 2001 সালে, আগরতলাতে গেলাম হচ্ছে বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের যত জেনারেল সুবিল্লা থেকে শুরু করে মেজর কামরুল, বড় বড় যারা যারা লোকজন ছিল, রব ভাই, বিশ্বগত,
জি
সব সবাই গেল, তাদের সাথে আমি গেলাম, ফুকুরাম গুলি ভাই গেলেন, আমি আগরতলাতে গান করতে গিয়েছিলাম। তা আমার জীবনে গণসঙ্গীত আমাকে কিন্তু সম্মান দিয়েছে, বাট আমার অর্থনৈতিকটা কিন্তু একটু দুর্বল করে ফেলছে। তাইলে এখন কিভাবে থাকাটা ঘুরেছে দেখেন, ভাগ্যের থাকাটা গণসংগীত গাইতে দেখি, আমিও শিল্পী দশজন শিল্পী, ওরা টাকা পাই, টাকা পাই না, মনে মনে চিন্তা করলাম দেখি তাহলে গানটা চেঞ্জ করতে হবে। কি আমার দেখলাম যে প্রেমের গান গায়, প্রেমের গান গাইলে কিন্তু টাকা দিয়ে যায়, আর আমি গণসংগীত গাচ্ছি মানুষ কিন্তু পাগল আমার জন্য, কিন্তু আমাকে টাকা দিচ্ছে না, তাহলে গণসংগীতে টাকা দিয়ে শোনার জিনিস না, এটা তাদেরও দোষ না, ঠিক আছে সম্মানের জিনিস। যদি আমার মেমোরি ঠিক থাকে 1991 সালে আমি আমার একটা বাউলে দেখা পেয়েছিলাম শিল্পকলায়, তার নাম ছিল রুহি চাষা চক্রবর্তী, রুহি ঠাকুর, আমার এখনো মনে আছে উনি বেহালাটা ভাস করে গেছিলেন। ওহে দিন বন্ধু দয়া কর আমারে, আমি পাপি আমি দয়া, আমি পাপি আমি গুনাগার, নিজ গুণে ক্ষমা করো আমারে, দয়া করো আমারে, ওহে দীন বন্ধু দয়া করো আমারে। এই রুহি ঠাকুরের মাধ্যমে আমি এসে আব্দুল করিমের সাথে দেখা, তার চলন তার বলন, ওনার সশলী একটা গান শেখার সুযোগ হয়েছিল আমার, যখন প্রথম গেলাম।
জি
বোঝা বা তোমরা ইউনিভার্সিটি লেখাপড়া করো, তোমরা সব গান শুনবা, আমাকে একটা গান শিখেছিলেন, ওরে যা দিয়েছ তুমি আমায়, যা দিয়েছ তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজালে ওরে বাউলা গান।
এবং সকলে স্টেজ পারফরমেন্স আপনি গানটা গান, সব গানের মধ্যে
এই গানটা উনি কিন্তু আমার নিজের হাতে শিখেছিলেন। করিম সাহেবের সাথে সান্নিধ্য করলাম 20 বছর, আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক, হয়তো উনি কিছু দিতে পারে নাই, তবু তো কিপ্রিয় ভাই ওনার গানগুলি গাচ্ছি,
জি
আমার তার কোনো পেশা নেই, আমি কিন্তু গান গেয়ে খাই, গান গেয়ে চলি। এই বাউল গানের সুবাদে আমি জীবনের প্রথম গণসঙ্গীত দিয়ে লন্ডন গিয়েছিলাম একবার, আর বাউল গানের সুবাদে কিপ্রিয় ভাই আমি 30 থেকে 35 বার লন্ডনে গিয়েছি বাউল গান গাইতে, আমেরিকা তো বহুবার, কেনাডায় বহুবার, আলজেরিয়া সারা পৃথিবী বলতে গেলে ঘুরেছি কিন্তু বাউল গান নিয়ে।
হ্যাঁ, এবং এই প্রসঙ্গে আমি আসবো, তবে তার আগে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে আপনি ধীরে ধীরে তো শিল্পী মানে একটু ট্র্যাকটা চেঞ্জ করলেন, গণসংগীত থেকে আপনি চলে আসলেন হচ্ছে হলো ফোক গানের দিকে, বা আপনি যখন বুঝলেন যে আমার টাকা পয়সা রোজগার করা দরকার বেঁচে থাকার জন্য দৈনন্দিন রুটি রুজির জন্য, ঠিক সেই সময় চেঞ্জ থেকে আলটিমেটলি বাউল গানই ছিল নাকি প্রেমের কোনো গান?
না, বাউল গানি,
বাউল গানি,
বাউল গানি। আমার সবসময় কিন্তু কেন জানি আল্লাহ, স্পিরিচুয়াল, ভগবান এগুলো গাইতে খুব ভালো লাগতো, প্রশ্নমূলক গান। আমি একটি বিদেশ সরকারের গান গাইতাম, ওরে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, কেহ তোমায় বলে ভগবান আবার গর্ব লাই কেউ করে আহ্বান, কেহ দা কেউ জিহুদা কেউ কয় পাথিয়ান, তুমি নামি কিও নামি হে সয় আমরা বুঝি তার বাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আমি ট্র্যাক চেঞ্জ করিনি, আমি জাস্ট আমার বাপের ভিটাটা রেখে, অর্থাৎ গণসংগীত আমার বাপের ভিটা, আমি সেইখান থেকে দাঁড়িয়ে আশেপাশের লোকগুলো দেখতেছিলাম তোরা কেমন আছিস, দেখলাম যে না বাউলটাই আমার আপন। আমি এখনো যাচ্ছি মরার পর্যন্ত গণসংগীত প্রতিবাদী গানগুলো আমি যাচ্ছি, প্রতিনিয়ত কোনো ঘটনা হলে আমি একটা গান লিখে ফেলি যে গানগুলি আমার ভান্ডে আছে, বাংলাদেশের প্রতিটি ঘটনা কিন্তু আমার গানগুলি আমি গান লিখে ফেলি।
যাই হোক, এবং আমি একটু রেফার করতে চাই জায়গাটা, আপনার এই গান লেখার ব্যাপারটা কিন্তু শুধুমাত্র মানে ওই সামাজিক অস্থিরতা দেখে না, সোশ্যাল যে কোনো কিছু দেখেই আপনি অনেক সময় গান লিখে ফেলেন, যেমন পাশের বাড়ির এক মহিলা স্বামী হারিয়ে গেছে বা মারা গিয়েছে, সেটা কান্না শুনে ওই কান্নার
যে কথাটা আমি এখানে ঢোকার আগে আমি শাকিল ভাই সাথে আলাপ করছিলাম।
জি
সম্মানিত শ্রোতা, আমি আবার একটু পিছনে যাচ্ছি।
জি,
তিনি আমাকে প্রশ্ন করেছিলেন মনের গান তো আছে, গণসংগীত কেন গাচ্ছেন, বাউল কেন গাচ্ছেন, ফোক কেন গাচ্ছেন, আর তো অনেক মডার্ন গান আছে সেগুলো গাইলে তো অনেক কিছু করতে পারতেন। আসলে আমি বললাম আমি শাহাবুদ্দিন, ফকির শাহাবুদ্দিন, আমি শাহাবুদ্দিন, আমি আমার পাশের বাড়ির তার স্বামীটা মাছ মারার জন্য সে সাগরে পাঠিয়েছে, ঝড়ে স্বামীটা মারা গেল, সেই স্বামী হারা মহিলার ক্রন্দন শুনেছে বিলাপের মাধ্যমে, আমার স্বামী গেল রে মাছ মারিতে, আইলি না কেমন, কি করবো আমি আর এই সংসার, তুই কেন গেলি ওখানে, আমি এখন কি করবো রে স্বামী, স্বামী ধন স্বামী ধন, ওই যে বিলাপের কান্নাটা, ওই যে বিচ্ছেদ গানটা, ছোটবেলার থেকে কিন্তু আমার কানে সেটা আছে, আর নদীর কলকল আমার কান্দাখালি খালের জোয়ার ভাটার সাথে কিন্তু আমার জীবনটা, যখন জোয়ার আসে তখন আমার যৌবনটা ভরপুর, আবার ভাটিতে কিন্তু আমি যৌবনও দেখেছি এবং যৌবন শেষ হতে দেখেছি সেই খাল থেকে। আমি দুরন্ত বালকের মধ্যে ঘুরতাম, রাখালারা যে গান গাইত, দেখবেন লোকগান যেটাকে বলা হয়, বৃষ্টি পড়ছে কিন্তু সকালবেলায় কিন্তু যারা কামলা তারা কিন্তু মাঠে চলে গেল, বৃষ্টি পড়ছে তখন সকালবেলায় পান্তা ভাত খায়, পান্তা ভাত নিয়ে যায়, একজনে বললো ওরে কি দোকানের মধ্যে যাইব রে পান্তা ভাত, এটা আবার পাশের যে জমিতে ধান রোপণ করছে শেষ করে দেবে, ছুটকি মাছটা একটু পোড়া করলে আর একটু পোড়া মরিচ তাহলে পান্তা ভাতটা খুব জমে যদি একটু পিয়াস হয়, এই যে কৃষকেরা সকালবেলা, ওই যে কৃষক সকালবেলা কাজ দিয়ে যে ক্ষুধার জন্য যে গানটা, সে ক্ষুধার তো গানের আত্মমাত্রা আমি শুনেছি। আমি কি প্রিয় ভাই বলতে আমার কোনো অসুবিধা নেই, আমি একেবারে গ্রাম থেকে যেটা পেয়েছি সেটা পুঁজি করে জাস্ট কতগুলো মানুষের সান্নিধ্য পেয়ে বিভিন্ন একটা গান বাজনা শিখি, আজকে আমি ফকির শাহাবুদ্দিন।
এটা হচ্ছে আপনার লাইফের বটম লাইন যেটা বলতে পারি আমরা, কিন্তু লাইম লাইট আসার ব্যাপারটা যে সারা দেশের মানুষ যে আপনাকে চিনলো সেটা যে টার্নিং পয়েন্টটা, সেই পয়েন্টটা কখন ছিল?
এটা বেশি দিন, এটা কিছুদিন আগে,
মাত্র কিছুদিন
আগে আমাকে বাংলাদেশে কেউ চিনত না, কিন্তু আমাকে কিন্তু ব্রিটেনের লোকেরা চিনত,
দেশের বাইরে লোকজন চিনত,
অর্থাৎ 2001 থেকে শুরু করে তবে কিন্তু আমি প্রচুর শুরু করি কিন্তু বিদেশে, বিদেশে অনেকে জানে না, এরা কিন্তু আমাকে যারা বিদেশ থেকে আসে অনেক বছর ফকির শাহাবুদ্দিন চিনে, তারা মনে আমেরিকার থেকে আসতো, তার ভাইয়ের বিয়ে হচ্ছে আর কি, বিভিন্ন শিল্পীর নামে ফকির শাহাবুদ্দিনকে নিয়ে আসো, তুই থেকে যে দাদা তুই কি কো এমনি তো বলতে অনেক প্রেসিং করে নিয়ে আসো খেয়াল করে, কিন্তু আমাকে দেশে চেনার আগে কিন্তু এই দেশ থেকে আমার যে ভাইয়েরা বিদেশে গিয়েছে তারা আমার গান শুনে দুবাই, আবুধাবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপ, ক্যানাডা, ওই যারা বিদেশ যারা থাকছে তাদের কাছে কিন্তু আমি খুব জনপ্রিয়, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2031, 2032, 2033, 2034, 2035, 2036, 2037, 2038, 2039, 2040, 2041, 2042, 2043, 2044, 2045, 2046, 2047, 2048, 2049, 2050, 2051, 2052, 2053, 2054, 2055, 2056, 2057, 2058, 2059, 2060, 2061, 2062, 2063, 2064, 2065, 2066, 2067, 2068, 2069, 2070, 2071, 2072, 2073, 2074, 2075, 2076, 2077, 2078, 2079, 2080, 2081, 2082, 2083, 2084, 2085, 2086, 2087, 2088, 2089, 2090, 2091, 2092, 2093, 2094, 2095, টিভি প্রথম কিন্তু আমাকে লাইভ প্রোগ্রাম করায়।
আচ্ছা,
আমাদের সিনেক্টর স্যারই ছিল, তার নাম হচ্ছে মিউজিক ডিরেক্টর, সে কিন্তু আমার করায়। ওই তখন থেকে মানুষ আমার লাইভ টা শোনাতে
প্রচন্ড আগ্রহ ব্যক্তিগত জায়গা থেকে, সে কারণে হয়তো আপনাদের নিয়ে একটু জানাশোনার চেষ্টা করি যে আপনি দেশের বাইরে গিয়েছেন, আপনি সারা জীবন ধরে যে দৈন্যতার মধ্যে ভুগেছেন, অর্থনৈতিক যে দৈন্যতা, দেশের বাইরেও কিন্তু একই রকমই ব্যাপারটা ছিল। আপনি কিন্তু পয়সা রোজগার করার জন্য যাননি, এই গানটাকে নিয়ে গেছেন প্রচার করার জন্য, বাউল গানটাকে প্রচার করার জন্য।
ধন্যবাদ কিবলি ভাই, এই ব্যাপারে আমি একটু কথা বলি। আমি কিন্তু কোনো একটা গাড়ি করতে পারলাম না, বাড়ি করতে পারলাম না, আমি কিন্তু হেঙ্কু মাও থাকেন ফুকিসার বুদ্ধি, কিন্তু আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব কিন্তু আমার বিশ্বাস করতে চায় না যে এই লোক 30-35 বার লন্ডন গিয়েছে, যে 10-12-15 বার আমেরিকায় গিয়েছে, যে কেনাডাতে গিয়েছে 10-12 বার, তার কি আবার সে ইউরোপে যায়, সব বিভিন্ন জায়গায় বিদেশে ঘুরে। তুমি ভাই ভাঙবো?
হ্যাঁ প্লিজ,
প্লিজ হাঁটি নিজে ভাঙবো,
ভাঙেন, আপনি তো দেশেরই মানুষ, দেশের
সমস্ত শিল্পীরা প্রমোটার তখন আসে যে ভাই আপনি কত টাকা নেবেন, আমি এত ডলার নেব, সবাই কিন্তু চুক্তি করে। ওই আমার কাছে যখন আসে ভাই এটা আমেরিকা যেতে হবে, আমার তো পয়সা ছেড়ে দিয়ে নিবেন, আর ধান্দা কি আমার একটা ধান আছে, আমি আমার বাউল গানটা, আমি আমার শাহ করিমের গানটা, আমি আমার লালনের গানটা, আমি আমার সানমিয়ার গানটা, মেরাদারের গানটা, উকিল মনসির গান, দুন্দুসার গান, পানদুসার গান, সৈয়দ শাহনুরের গান, হাসান দাদার গান, বাউল কবি জালালের গান, এইগুলি মানুষদের একটু শুনি, কারণ তার গ্রামটাকে কিন্তু মেক্সিমাম কিন্তু বিদেশে গিয়েছে এবং তারা এই ফোকটা পায় পাগল হয়ে যায়। কিন্তু ওই প্রমোটাররা কিন্তু ওই যে গ্রামের শিল্পীগুলো চিনারা চিনি কিন্তু ঢাকায় যারা বসবাস করে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করে, আমি ওর সবাইকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওখানে গিয়ে কিন্তু সবাই কিন্তু ফোক গানে করে, এখানে হতে যে ধরনের গান করে
কোট্টায় করে ফোক গান করে
হতে পারে, ওখানে গিয়ে তারা ফোক গান গায়, তারা ফোক শুনে। আমি আমেরিকাতে গিয়েছি কিন্তু উইদাউট পয়সায়, আমেরিকাতে কোনো বাউল গান চলে না, আলমগীর নামক একটা ভদ্রলোক আলমগীর, বললাম ভাই সবাই যাচ্ছে যে আমাদের এটা নিয়ে যান না, কবে আমেরিকাতে বাউল গান চলে না ভাই, সব শিক্ষিত শ্রেণীর লোকজন ওখানে গেছে ডিবি টিভি যাওয়ার আগে আর কি, যাই না ভাই পয়সা নিব না, অসুবিধা কি, সাতজন বাউল গিয়েছিলাম একটা পয়সাও নিইনি, দেয়নি করতে দিব। আজকে আল্লাহ রহমত থেকে ভাই আমি আমার জীবদ্দশায় যারা যারা বাউল গানকে, যারা যারা ফোক গানকে আমার অগ্রজ যারা ছিল, আমি তাদেরকে আমি আমার নমস্য রেখে দেবতার মতো আসনে রেখে আমি সেটা একটা কথা বলতে চাই, যারা বিশ্বব্যাপী আমার এথনিক কালচারটাকে, আমার বাংলা কালচারটাকে, আমার মা মাটির যে গানগুলিকে বিশ্বের মাঝে যারা যারা পরিচিত ঘটিয়েছে, আমি কিন্তু তাদের মাঝে একজন, তাদের দলে আমিও পিছনে ছিলাম, অর্থাৎ আমি টাকা পয়সা ধন দৌলত কিছু চাইনি, আমি চেয়েছিলাম কি আমার বাংলা গানগুলি সারা বিশ্বে গাক, কেন ইন্ডিয়ান গানগুলি সারা বিশ্বে গাবে, আমার বাংলা গানে গাবে, আমার বাউল গানে গাবে, ওরে তোমার কি লাগে না আমার দুঃখ দেখিয়া, যত দোষী তোমার লাগিয়া প্রাণ বন্ধুরে, যত দোষী তোমার লাগিয়া, আরে তুমি কি জানো না রে বন্ধু কি সুখে যায় দিন, দিনে দিনে সোনার তনু হইতাছে মলিন, তুমি যদি বাসরে ভিন, তুমি যদি বাসরে ভিন, আমি প্রাণ জুড়াইতাম কই গিয়া, যত দোষী তোমার লাগিয়া, ইসুপের প্রেমে তেরে পাগল বিবি তো লেখায় সোনার যৌবন ছাই করিল ইসুপের আশায়, ওরে শেষে একদিন পাইয়া রাস্তায় যৌবন দিল ফিরাইয়া, যত দোষী তোমার লাগিয়া, ওরে মন্দ বলুক জগতের লোকে তাতে দুঃখ নাই, এই করিমে শেষে যদি তোমারে পাই, ওরে নইলে বলো মরিয়া যাই, নইলে বলো মরিয়া যাই কি ফল আমার বাসিয়া, যত দোষী তোমার লাগিয়া, ইহা আমার বাংলা, ইহা আমার মামাটির গান। এই লন্ডন গিয়েছি বহুবার, পয়সা দেয় নাকি বিয়ে ভাই দিয়েছি আর আজকে হয়তো আসার সময় তো বাবারের পয়সা দিয়েছে সেটা নিজের জন্য লেগেছে পারলাম না ভাই বাদারকে সুখী করতে পারলাম না নিজে সুখী হইতে পারলাম না স্ত্রীকে সুখী করতে ফকির সাউদ্দিন সারা আমেরিকায় ফকির সাউদ্দিন হন কানাডাতে ফকির সাউদ্দিন হন আলজেরিয়াতে আলজেরিয়ার কথা একটা কই ইতিহাস সারা বিশ্ব ঘুরেছি অথচ আমি খুশি কয়দিন বাঁচবে কিবরে ভাই অল্প দিন তো আপনাদের মতো যে ইয়াং ছেলেরা আপনাদের মতো লোক একটা বেসরকারি একটা রেডিও আপনারা আমার মতো না খান্দা নালায়ক বান্দার এই যে কথাগুলি যে মানুষকে শোনাচ্ছেন এর সাথে পাওয়া আমার কি আছে ভাই এই যে তোমার পাওয়া আমি গ্রামের সাবউদ্দিন কে বহুত আছে সাবউদ্দিন বহুত আছে চার দোকানের কাজ করে সাবউদ্দিন বহুত আছে সাবউদ্দিন একজন ফকির সাবউদ্দিনকে আপনি ডেকে নিয়ে আসছেন স্মরণের ম্যাটার অফ জোক কিন্তু আমি আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলে যাই আমি একবার টোটাল আমার আত্মার থেকে আমি আমার বাউল গানটা বুকে নিয়ে আমার শাহ করিমকে নিয়ে আমার রোহি ঠাকুরকে নিয়ে আমার এই দেশের আমার শাসন দাদাকে নিয়ে আমি আমার লালন সাইজিকে নিয়ে বাউল কুলের শিরোমণিকে নিয়ে বুকে নিয়ে আমি সারা বিশ্ব ঘুরেছি কিন্তু বাউল গানকে কিন্তু আমি শুনিয়েছি যখন সবার গান শেষ ও লাস্টে কিন্তু আমার দিন
আমার জীবনে বহুবার ব্যান্ড পারফরমেন্স দেখেছি এবং সেখানে ব্যান্ডের যখন পারফরমেন্স হয় লোকজন যেভাবে মাতাল মাতলামো বা এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করে বাংলা লোকগানে আমি কখনো দেখিনি ঠিক তার চাইতেও বেশি সেটা হতে পারে এবং আমি সেই শিল্পীটাকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলছি এই যে লোকজন এত বেশি উচ্ছ্বাস করে এত বেশি মানে আদর করে জড়িয়ে ধরে নিজের গানটাকে সেই সময় ফিলিংসটা আসলে কি থাকে
ফিলিংসটা থাকে হচ্ছে আমার মা যদি আমাকে বুকে নে শুধু শ্রোতা আপনার আপন জনা যখন আপনাকে বুকে নে এক ধরনের ফিলিংস আর আপনার মা যখন আপনাকে বুকে নে তখন ফিলিংসটা কেমন লাগে কিভাবে ভাই আমি আল্লাহর কাছে অসম্ভব শুকরিয়া আমি আমার এই জীব দশায় আমি সমস্ত ভাষাকে শ্রদ্ধা রেখে বলছি কিন্তু 100% শ্রদ্ধা
জি
সুদর্শক আমি কানাদারে বলছি আমি অসম্মান করছি না বাংলা ভাষার জন্য সালাম বরকত রফিকপুরের জান দিয়েছে প্রাণ দিয়েছে সে বাংলা ভাষার রক্তে দেনা বাংলা ভাষায় কথা বলি আমি আমি বাংলা ভাষায় কথা বলি এই বাংলাতে বাস করি সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি আমি আমার এই জীবদ্দশায় কোনোদিন কোন ক্রমে শখ করি লোক স্টেজে একটা হিন্দি গান একটা উর্দু গান একটা অন্য ভাষার গান গাইয়া আমি একটা একানাও ইনকাম করি নাই আমি গাই রে জীবনে আমি বাউল গানেই গাই
জি
আমি আমার বাংলা গানে গাই মরার আগ পর্যন্ত যেন বাংলায় কইতে কইতে মরতে পারি বাংলায় আল্লাহকে ডেকে মরে যাবেন ইনশাআল্লাহ বাংলায় আল্লাহ নবীকে ডেকে ডেকে মরে যাবো
কি চমৎকার এই যে লোককে আমাদের সঙ্গে রয়েছেন তিনি আসলে সাধারণ মানুষ নন সাধারণ অর্থে অসাধারণ একজন মানুষ প্রত্যেকেই যদি আমরা আমাদের দেশকে প্রত্যেকে যদি আমাদের বাংলার সংস্কৃতিকে এতটা ভালোবাসতে পারতাম তাহলে আমাদের দেশটা 40 বছর যতটুকু এগিয়েছে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি এগোতো আমরা আসবো আপনার জীবনের গল্পে তবে তার আগে আরেকটা বিরতি নিতে হচ্ছে খুবই ছোট্ট একটা বিরতি সংবাদের বিরতি আপনারা সবাই শুনছেন রবি উৎসবের রাতে ঈদ স্পেশাল হ্যালো 8920
হ্যালো 8920
সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ঈদ স্পেশাল হ্যালো 8920 তে রবি উৎসবের রাতে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি প্রিয় শ্রোতা হ্যালো 8920 তে আজকে রয়েছেন ফকির শাহাবুদ্দিন বাউল ফকির শাহাবুদ্দিনের জীবনের গল্পে আমরা আবারও ফিরে যাব আপনি চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন যেখানে প্রায় 250,000 উপরে এই মুহূর্তে মেম্বার রয়েছে আমি একটু আসতে চাই যে এই যে এত দেশ আপনি ঘুরলেন আপনি আলজেরিয়ার কথা বলছিলেন যে আলজেরিয়ার এক্সপিরিয়েন্স আপনি যেতে চান ওখানে কোনো বিষয় কি ছিল যে যেটা আমাদের শ্রোতাদেরকে বলা যায়
2011 শেষের দিকে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স
জি
আলজিয়ার্স থেকে এক ঘন্টা লাগে আমরা ওই সিটিতে যাই তার নাম ছিল ক্লেমসন আলজেরিয়াতে একটা সেকেন্ড সিটি রাজধানীর পরের সিটিটা হচ্ছে কালচারাল সিটি
বাহ
যারা আলজেরিয়াতে গিয়েছেন সবাই কিন্তু জিনিসটা জানে ওটা হচ্ছে ক্লেমসেন টোটাল সিটিটা হচ্ছে কালচারালি পৃথিবীর সমস্ত মানুষকে তার নিজস্ব কালচার দেখায়
বাহ
এরা গিয়েছিলাম আমরা সেখানে অসাধারণ সুন্দর দেশ আলজেরিয়া পাহাড় আর পাহাড় সে আলজেরিয়াতে শিল্পকলে আমাদেরকে পাঠালেন সেখানে হচ্ছে একটা প্রোগ্রাম ছিল যে যার যার দেশীয় এথনিক কালচারকে রিপ্রেজেন্ট করবে। আপনি এই কথার সাথে সাথে আপনি আমাকে আমেরিকার একটা ঘটনা মনে করিয়ে দিবেন, সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বড় বড় সুফিরা গেলেন, বড় বড় সাধকরা গেলেন, সেটা হচ্ছে ইরাক, ইরাক থেকে গেলেন, ইরান থেকে গিয়েছে, তারপর সাহারা থেকে গেলেন, তারপরে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে কিন্তু গেল, আর আমরাও গেলাম, আমরা গেলাম, আমি গেলাম, সমীর বাউল গেল, আর আমাদের সাথে ঢোল টক্কর একটা মিনিট আমরা একটা গ্রুপ গিয়েছিলাম বাংলার থেকে, সেখানে সাত দিন যাবৎ গান গাচ্ছি আমরা, কিন্তু কিন্তু প্রতিদিন মার্ক হচ্ছে, কিন্তু কোন দেশ কত নম্বরে, কোন দেশ কত নম্বরে, মার্ক আসতে আসতে বাংলাদেশ তো ঠিকই রাখছি। শেষের দিন ঘটনা, ভাই আমার লুম খারাই গেছে, ইরাকের কিছু শিল্পীরা তাদের বয়স 75 বছর বয়স, ওরে বাজাইল রে কি ভাই, আর কি গাচ্ছে, অসাধারণ গায়কী তাদের আরবি গান গাচ্ছে, তার দেশকে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি যে খেলাম সমীর বাউলে গান করলো, আমি চিন্তা করলাম এখন কি করা যায়, এরা তো আরবি মানুষ, আরবিতে তো মার্ক করবে, আরবিতে মার্ক করলে বাংলা ভাষা তারা বুঝবে না। আমি হঠাৎ করে আমার মাথায় একটু বুদ্ধি আসলো, আজানটা তো বুঝবে মার্ক করার সময়। আমি আবার ডোল টক্কর দিয়ে নজরদারা সবাই বললো তো সোমান তোমার সবাই তোমরা বসো, আমি যেদিকে যাবে সেদিকে গেলে থাকবো, আর কোনো কাম করবো না, কপালা যা আছে গান কারো পাবেন না, হোক বা না হোক আমি গাইতে আছে, কপালা যা আছে, ওরা কিন্তু টান মান করতেছে, কিন্তু পাগল বানিয়ে দিচ্ছে, কিন্তু আমি দূরবীন ছিল একটা কাওয়ালি ধরছিলাম, সেখানটা গাবো জি প্লিজ। প্রথম ছিল আমার, দেখলাম যে এরা বিচারের নড়ি সরি হয়েছে কি, আজান শুরু করছে কেন, কেন ওরা তো বাংলা বুঝবে না,
দমে দমে ডাকরে মন লাইলাহা ইল্লাল্লাহ, নামের পাশে নাম রয়াছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এদিকে দোহারি কান্তে কাওয়ালির মতো,
ওয়াদাহু লা শারীক যিনি সামিউন বাসীরুন তিনি দেখে শুনে অন্তদামী মাবি কলবি গায়রুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
এগুলো করতেছে পাগলের মতো, উদায় মারতাছি আর আমি কিন্তু আজানটা তো বুঝবে, সেটা গেই আল্লাহর রহমতে বাংলাদেশ এক নম্বর করে নিয়ে আসছি,
চমৎকার
বাংলা ভাষা দিয়ে, কিন্তু আমি বলছি কেন সব গান গাইতে হবে, এইটা আমার ধারণা, এটা আমার একমাত্র ব্যক্তিগত ধারণা। রবীন্দ্রনাথ বলেছিলেন আগে চাই বাংলা ভাষার গাতুনি, তারপর ইংরেজি শেখার পথ,
আমেরিকার প্রসঙ্গে আসছে,
এটা হচ্ছে গত বছরে অক্টোবরে
জি
ওয়াশিংটন ডিসিতে একটা মনুমেন্ট টাওয়ার আছে, তো মনুমেন্ট টাওয়ার সবাই জানো, যারা ডিসিতে সেখানে বাংলাদেশ এমবিসি এবং কিছু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিলে তারা দুজনে মিলে অনুষ্ঠানটা করেছিল, অনুষ্ঠানটা হচ্ছে তাদের কান্ট্রি সং আমাদের কান্ট্রি সং, একটা স্টেজে বিশাল করে করছে মনুমেন্ট টাওয়ারে, এই পাশে ইংলিশ গিটার গুটার নিয়ে একবারে ওরা সাইজে কিন্তু ওরা ওদের কান্ট্রি সং গুলি গাচ্ছে, এদিক দিয়ে আমি গেলাম, সভি মন্ডল গেল, সভি ভাই গেল, আমি গেলাম
জি,
আমরা যে লালন নিয়ে গেলাম, সভিপরে গেলেন, দু তারা সাজ করেন, অসুবিধা নেই, হারমোনিয়াম আর তবলা, এরাও গাচ্ছে আমিও গাচ্ছি, এরাও গাচ্ছে আমরাও গাচ্ছি, কিন্তু এথনিক কালচার, সেখানে আমাদের গান শুনে ওরা সবাই কিন্তু আমাদের কাছে কিন্তু জড়িয়ে ধরলো, ওরে যেখানে সায়ের বারামে খানা, যেখানে সায়ের বারামে খানা, শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভূজঙ্গনা, যেখানে সায়ের বারাম খানা, যেখানে সায়ের বারাম খানা, ওরা যা গাছে সে ডাক্তার উপর তখন আমার লালন সাহেব সব দিয়ে গেছে ভাই, ওনারা যা গাছে তার আদলে একটা রাগ ধরে গেলে লালনার একটা মেরে দিই আমরা, এগিয়ে মানে লালন সাহেবজিকে নিয়ে আর শাহ করিম যত আমি যাচ্ছি হাসন এই তিনজনকে দিয়ে কিন্তু মোটামুটি কান্ট্রি সঙ্গার মানে আড্ডা রেখে দিই, হ্যাঁ আমার বাউল গানটাকে আমি যতটুকু পেরেছি আমার আয়ত্তের মধ্যে, আমি সারা বিশ্বে আমি যে যে জায়গায় দিয়ে শুধু আমি সব জায়গায় প্রসার করেছি, দিস ইজ মাই সং, দিস ইজ মাই টিউন, দিস ইজ এটা আমার মার টিউন, বিচ্ছে দি কেনাটা আমি একটা শো করতেছিলাম, এটা কিন্তু 2011 একজন লোক আসলো মন্ট্রিয়ালে, মন্ট্রিয়াল বিশাল দর্শক, আমি গান গাচ্ছি। একজন ভদ্রলোক এসে বলতো, ভাই দেশে তো অনেকদিন যাই না, এমন একটা গান করেন যে গান দিয়ে চোখ বন্ধ করে একটা দেশে গাবো, দেখেন কত বড় ফিলিংস। আমার $100 দিল, তাদের ফিলিংস
কি গিয়েছিল মনে
আসছে নরে প্রাণের সুবল আজ কেন রে, প্রাণের সুবল রায় এলো না যমুনাতে, সুবল রে না জানি রাই কি কারণে বিচ্ছেদ ভাবিয়া মনে ওরে মান কইরাছে বিনা কারণে। গাইলাম রাধারা মন্দিরের গান, ওরে আমারে ইয়া শিবার কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। সেখানে আমার শাকুরিমের গান গিয়েছি, ওর তুমি বিনা কুলে পরানে থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু বইল না আমারে, সাগরে ভা সাইয়া কুলমান তোমারে সপিয়া দিলাম আমার মন প্রাণ। তারপর আরো গিয়েছি গীতা, কি সুন্দর সুন্দর আমার দেশের গান আছে। ওরে লোকে আমার মন্দ বলে কলঙ্কিনী কইয়া রে প্রাণ বন্ধু তোমার লাগিয়া, আর কত জ্বালা সইব রে প্রাণ বন্ধু তোমার লাগিয়া। ধরাজ গলায় পাগল ঘন্টা খাই, মনের মাধুরি মিশিয়ে গাইতে ইচ্ছে করে পাগলের মতো ছুটি।
এই এই যে এত দিনের এই বাউল গানকে নিয়ে সংগ্রাম, এগুলো নিশ্চয়ই অনেক মজার এক্সপিরিয়েন্স ঘটে, বিশেষ করে যারা শ্রোতা থাকে স্টেজে। হ্যাঁ, পাগল হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে, মানে আমি দেখেছি তো, মানে লোকজন পুরো উতলা হয়ে যায় ওই মুহূর্তে, যেটা মজার এক্সপিরিয়েন্স।
মজার এক্সপিরিয়েন্স যেমন আছে, আবার ব্যাড এক্সপিরিয়েন্স কিন্তু আমরা আছে, কিন্তু আমরা খুব খুশি হই। আমার তো কোনো নাম নেই, বড় বড় শিল্পীরা যখন যায় তখন তাদেরকে নিয়ে অটোগ্রাম নিয়ে মানুষ ব্যস্ত থাকে, ওই আমি কোনার মধ্যে বসে থাকি, আর পার্টি তখন পাততে দেয় না, ওদেরকে সব কিছু খাওয়ান দাওয়ান দেয় না, আমার কাছে পিছনে গিয়ে বসে থাকি, আর আমি একটু সাহিত্য গেলে দিতে পারি গান গাইতে না দে। হ্যাঁ থাকি সেখানে, আমার একটা ইতিহাসের কথা বলবো,
জি প্লিজ।
এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি করা, সেখানে সিপি ছিলেন আমি, তিমিদ্দা আর তপন চৌধুরী, অর্থাৎ কলাভবনের সামনে।
আচ্ছা,
তো প্রথমে তিমিদ্দা গাইল, তো প্রথমে তিমিদ্দা একটা আধুনিক টাইপের উনি গাইলেন, এখন উঠবে আসছে তপন চৌধুরী, তালটা ধরো তো আমি শুরু করে দিলাম, ধরা বন্ধ হয়ে গেল কিরে ভাই, তোরা ভুয়া এত সুন্দর ট্রেন করে ভুয়া বলছিস, আর আমি যখন বললাম তোরা বন্ধ করে দিছিস, তোদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসে গিয়েছে, তোরা কোন মায়ের ছেলে রে, গণসংগীত বুঝিস না, বাউল বুঝিস না, এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, তোরা তোমরা এখান থেকে বড় হয়ে দেশ চালাবা, আমলা হবা, এটা দুর্ভাগা বাংলাদেশ। ঠিক আছে চলে যাচ্ছি, যাব না, আমি এই ইউনিভার্সিটি থেকে পাশ করে কিন্তু আজকে বাউল গান গণসংগীত যাচ্ছি, গান শুন ওলে শুন, নাহলে কিন্তু সোজা কিন্তু এখান থেকে এখন চলে যাও। আমি সেইভাবে কিন্তু এই ইয়াংদের মধ্যে গানটা জোর করে কিন্তু শুনেছি।
আপনি তো ওখান থেকে মাস্টার্স পাস করেছেন,
কথা বলছেন কিন্তু, সেই জন্য মজার এক্সপিরিয়েন্সটা কিন্তু এখন আমি পাইনি, কিন্তু রিয়েলি যদি ঘটনা বলতে মজা মানে যে ফকির সাবধান আইসি আপনার মজা, মজার ঘটনা আমি এটাই বলতে পারি যে গত শুক্রবার আমি কাওয়ালি গাইতে গেলাম, সেখানে কিন্তু বিশেষ করে মজার স্মৃতি এই জায়গাটাই বাংলাদেশের সমস্ত মিডিয়ার কাছে কিন্তু আমি ঋণী, বিশেষ করে বেসরকারি মিডিয়া, সরকারি মিডিয়া কিন্তু আমাকে কখনো পাত্তা দেয় নাই এবং দেয়ও না, দিবেও না হয়তো, কিন্তু বেসরকারি মিডিয়া না আসলে আমার বলি বিদেশে গিয়ে কামলা দেওয়া লাগতো, আমি নাহলে সোজা বাড়িতে গিয়ে কন্ডাক্টর মোটরে করতাম, তারপরে টেন্ডারবাজি করতাম, প্রতি সাবধান হওয়া লাগতো না, কারণ মানুষের কাছে প্রচুর মিডিয়া তো দরকার হয়।
জি,
তাইলে মজার স্মৃতি হচ্ছে আপনি যে আমার সাথে কথা বলছেন, আপনি এত সুন্দর করে খাওয়াইলেন, চা দিলেন, কি সম্মানটা করছেন ফকির সাহাবুদ্দিন আইসি, মনে মনে ভাবি আরে এই জিনিসটা কিন্তু বিভিন্ন জায়গায় পাই না, কারণ অনেক বড় বড় স্টারদের মাঝে কিন্তু আমরা হারিয়ে যাই।
লাখো মানুষ আপনাদের পছন্দ করে, লাখো মানুষ, দেশের লাখো মানুষ পাগল
না, আমাকে যারা পছন্দ করে তারা কিন্তু প্রমোটার না, তারা কিন্তু আপনি পর্যন্ত চিনে না, আমাকে যারা পছন্দ করে টোটাল রুটসে কিন্তু টাউনও আছে, কিন্তু তারা অর্থাৎ সাইলেন্ট পিপল সবচেয়ে বেশি আমার দর্শক, তাহলে আপনারা যদি আমাকে এইভাবে যদি জীবে আপনারা তুলে ধরছেন, যদি এটা যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো আমার সম্মান পর কিছু নেই। আমি আবারও বলছি শুধু শ্রোতা সম্মানিত, আমার সম্মানের দরকার নেই। আমি চাচ্ছি ইন্টারেস্টিং ঘটনা ভাই, আজকে আমি গ্রুমিং করে আসলাম, অর্থাৎ 8,500 কিশোরী ক্লাব থেকে ব্রাকে এদের পরীক্ষা নিয়ে 40টা মেয়ে নিয়ে আসলো, 20 জন নাচের আর 20 জন হচ্ছে গানের। সমস্ত মেয়েরা আমার ফোক গাচ্ছে ভাই। এটা কার বলে যে এটা তো সালমা গিয়েছে, এটা কথা শুনে আমি ফুকিছি আমার দিন। মায়ের গান গাচ্ছে এটা কার? ওরে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, কোন বিধানে আছে লেখা জানতে বড় সাদ জেগেছে। একটা মেয়ে গাছে
একটু শুনে, এটা মাটা মাটা মাটাকে একটু আরেকটু শুনতে চাই। কথা লাইন প্লিজ।
ওরে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, কোন বিধানে আছে লেখা, কোন বিধানে আছে লেখা জানতে বড় সাদ জেগেছে। মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট মাস হয়েছে, একবার যদি ভাবতি রে মন তার বিকল্প কেবাই আছে, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, মা হলো বেহেস্তের চাবি সর্বশাস্ত্রে লেখাই আছে। ওরে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে।
অসাধারণ
মেয়েরা গাচ্ছে যে বাবা এটা কার গান? স্যার এমনি খেসেতে মোবাইল থেকে তুলছি। আমি দুষ্ট বলি তোমার মোবাইল নাম কি? স্যার নোকিয়া। আমি তো তোমার উস্তাদ আছে উস্তাদ নোকিয়া, কেন ডাউনলোড করে নি? আমি বলতে বাবা এটা আমার লেখা আমার সুর, কিন্তু আমি গিয়েছি গানটা। রাসুজি তুই স্যার আটা মিনিট গাইতেছে, ওরে সিনার লগে বাজাই রাইকমে তোমারে, ফজর ভিতর ঢুকাই রাইকমে তোমারে, ও নো নাই রে সিনার লগে বাজাই রাইকমে তোমারে। এই গানটা আমি সালমাকে দিয়ে গাওয়াইছিলাম।
জি,
গানটার মূল গীতিকার হচ্ছে সুরকার হচ্ছে এম এন আক্তার। তবে এই গানটা আমি কালেকশন করেছিলাম কিন্তু শ্রদ্ধেয় শিল্পী রবি চৌধুরীর কাছ থেকে।
আচ্ছা,
এই গানটা রবি চৌধুরী এবং শাকিলা দাবার প্রথম গায়।
আচ্ছা,
সেখান থেকে আমি রবিদারে রিং করে বলেছি এই গানটা সালমারি দিয়ে গাওয়াই। আজকে সেই গানটা কিন্তু সুপার ডুবার হিট। তাহলে সালমারি দিয়ে আরো অনেক গান করেছি, এটা আমরা পরে আসি।
জি,
তা আজকে গ্রুমিং এ গেলাম, যখন ক্লোজ আপ গ্রুমিং গিয়েছি, তারা কিন্তু কিছু ফোক শিখে আসে। দেখি বাবা তুমি কোন কোন ফোক পারো কি ভাই? আল্লাহর রহমতে ম্যাক্সিমাম কিন্তু আমার আমার গান ভিতরে গাচ্ছে। একটা মেয়ে গাইতেছে, ওরে পাইলাম না তোর ভালোবাসা রে, পাইলাম না তোর ভালোবাসা, সাধের জনম গেল বিফল সঙ্গী হইল দুই নয়নের জল, সখী রে ভালোবাসা তারি সাধে, যে পীড়িতের মর্ম বুঝে নইলে পীড়িতি ভীষণ যন্ত্রণা, ওরে ভালোবাসা করার আগে রে সখি জেনে নে তার কল কৌশল, সঙ্গী হইল দুই নয়নের জল। বলি ভাই বাবা কার গান? তো স্যার এটা বিউটির গান। বাবা এই গানের সুরকার গীতিকার আমি। এবং এরা আশ্চর্য হয়ে গেল বা আজকে সৎকর প্রায় ম্যাক্সিমাম গান গাচ্ছিলেন।
কষ্ট হয় না? কষ্ট হয় না এই যে যখন জানেন আপনাকে?
না ভালো লাগে, আল্লাহ কি কি জানে
সেটাই।
সৃষ্টি করতে গিয়ে দেখেছে আল্লাহকে, কেউ দেখছে একটা সঙ্গীত ক্রিয়েটর, আমি তো ক্রিয়েশন করছি সেটা, সেটা জাতির নেপাল জানার দরকারটা কি? আমার তো ভালো লাগে
এই অসাধারণ ফিলিংস এর জায়গাটিতে। আমরা একটু পরে আবারও ফিরে আসতে চাই আমাদের হ্যালো 8920 আজকে ধন্য যে আপনার মতো মানুষকে আমরা এখানে পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে আপনার অনেক বড় ফ্যান, সেই জায়গাটা থেকে অনেক বড় একটা দুর্বলতা ছিল আপনাকে নির্বাচন করবার ক্ষেত্রে আমি স্বীকার করব, কারণ আমিও মানুষ, এ কথাটা বলে থাকি সবসময়। সেই জায়গাটা থেকে আপনাকে এখানে নির্বাচন করবার পেছনে আমি বলবো যে আমার নিজের ব্যক্তিগত ভালো লাগা অনেকখানি ভূমিকা রেখেছে। আচ্ছা,
এবার একটু সুফি গানের দিকে যেতে চাই। আপনার জীবনের গানগুলোর মধ্যে সুফি গান অনেক বড় একটা জায়গা জুড়ে আছে এবং আপনার নিজের নামটার আগেই সুফি দর্শনটাকে বসিয়ে দিলেন, ফকির শাহাবুদ্দিন। তো সুফি গানের দিকে যাওয়ার চিন্তা ভাবনাটা কেন হলো, কি খুঁজে পেলেন ওখানে?
আসলে ভাই, এককালে গণসংগীত গিয়েছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, যেখানে সমাজের অন্যায় দেখেছি সেখানে একটা গান লিখেছি, রচনা করেছি, গান দিয়ে যুদ্ধ করছি, সমাজ কি পরিবর্তন হলো কি হলো সেটা দেখিনি, আমার কাছে আমি করে গিয়েছি। বাউল গান গিয়েছি, বাংলাদেশে আমার জীবনে কি লেখের শাহ করিবার মতো লোকের সান্নিধ্য পেয়েছি, বাউল রুহী ঠাকুরের সান্নিধ্য আমি পেয়েছি। আর কিদেরই গেছে কি প্রিয় ভাই, আসলে কি জানেন, মানুষ যৌবন কাল এক জিনিস, তরতাজা রক্ত, অদম্য ছিলাম আমি একমাত্র সর্বশ্রেষ্ঠ, তরতাজা টক টক করে রক্ত। হ্যাঁ, আমার শাহ আব্দুল করিম একটা গান দিয়েছেন, সে গানটা গাই কেন আসলাম।
জি
সুন্দর। ওরে চলিতে চরণ চলে না দিনে দিনে অবস হই, আগের বাহাদুরি কিবরিয়া গেল কই, মাথার চুল পাকিতেছে, মুখে দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই, মন চলে না রংটা মাসায়, আলুস হয়ে শেষে দেহায়, কথা বলতে ভুল পড়ে যায় মধ্যে মধ্যে, আটক হই, আগের বাহাদুরি এখন গেল কই, কমিতেছি তিলে তিলে, ছেলেরা মোর রব্বি বলে, ভাবের জন্ম গেল বিফলে, এখন সেবা বনাই রই, আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, নাচে না রঙের বারই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই, ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দায় ঠেকিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই, যা হবার তা হয়ে গেছে, আমার আব্দুল করিম ভাবিতেছে, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, একেবারে হবে সই, আগের বাহাদুরি এখন গেল কই। ব্যাপারটা হচ্ছে সুফি গানে কেন আসলাম।
জি,
আমরা অনেকে বলি আমি সুফি গান গাই, সুফির অর্থটা কি, বন্ধুর গান। সুফি মানে বন্ধু, আল্লাহর বন্ধু ছিলেন হচ্ছে আল্লাহ নবী, তাহলে আল্লাহ নবীর গুণগান, আর আল্লাহ নবীর নায়েবে রসুলদের গুণগান, সাহাবাকরামদের গুণগান, পীর গাউস কুতুব আব্দাল আম্বিয়া, পীর ফকির যারা আছে তাদের গুণগান করা, অর্থাৎ বয়স তো অর্থাৎ আমরা দিনে দিনে কবরের দিকে যাচ্ছি, কিন্তু আমাদের রাস্তা কোথায়, আপনার টার্গেট এম ইন লাইফ কোথায়, এম ইন লাইফ শুধু এক জায়গায় এখন ওই কবরের দিকে যাচ্ছে আর কি, এম ইন লাইফ
সাড়ে তিন হাজার জায়গা,
তাহলে এই এম ইন লাইফটা যদি প্রথম থেকে আমার দর্শনটা ঢুকে যে আমি কিন্তু একদিন না একদিন কিন্তু কবরের পা ফেলতে হবে, তাহলে আমার সমাজে তো অন্যায় হতো, অসভ্য হতো, ইপ্রিজিং হতো, এসিড মারামারি হতো, আর কত বছর বাঁচবি রে। আপনার হাতে আজকে রেডিওর একটা দায়িত্ব, কি প্রিয় ভাই, আপনি এই ক্ষমতাটা যেভাবে ব্যবহার করবেন সেইভাবে কিন্তু এবিসি রেডিও চলবে। আপনি যদি এটাকে দর্শন নেন যে এবিসি রেডিওর মাধ্যমে যে সমাজকে আমি একটা কিছু দিতে চাই, আচ্ছা আর্ট কালচার কেন, আপনি আমাকে এত যত্ন সহকারে নিয়ে এসে ইন্টারভিউ নিচ্ছেন, পাশে কিন্তু কাওরান বাজার, তা কাওরান বাজার দ্বারা ব্যবসায়ী তারা নিয়ে আপনি পছন্দ নেই কেন, তাহলে আমার তার মধ্যে পার্থক্যটা কি,
সেটাই
মানুষ হিসেবে আমার সম্বন্ধ ব্যবসায়ী।
জি,
আপনি আমার কাছে আমি একটা শিল্পী বিদ্যা, অর্থাৎ শিল্পী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী, এরা কি করে
আত্মার আত্মিক উন্নয়নটা,
এরা কি করে, এরা হচ্ছে সমাজকে চক্ষু দান করে,
জি
সমাজকে পথ দেখায় এদিকে যাও, এই জন্য আপনি আমাকে ডাকছেন, আমি সেটা টাকার জন্য গান করি, আর আমার গানে যদি কথায় কথা বলে বলে আমি গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, মালা তোমাদের কীর্তি কণ্ঠে শোভা পাবে পরশে, গানের মালা গাঁথিয়া রাখিলাম হরসে, ওরে আমি যখন আমি মাটির ধরাতে, ওরে রইব না কালের ইশারাতে, আমি রইব কোন সুদূরে রজানাপুরে, তোমরা দেখিবে গানের মুকুরে, তোমরা দেখিবে গানের মুকুরে আমার ছবি মানুষে, গানের মালা গাঁথিয়া রাখিলাম পরশে। যে গানে দেশ পথের সন্ধান, যে গানে যে কাজে যে কর্মে সমাজকে, সমাজের ইয়াংদেরকে, টিনেজারদেরকে সুপথ দেখাবে না,
জি
সেটা কোনো আর্ট হতে পারে না, সেটা কালচার হতে পারে না, কিন্তু কালচার আর আলসারের মধ্যে কিন্তু পার্থক্য খুব কাছাকাছি, কালচার শব্দ না হলে কিন্তু আলসার হয়ে যাবে, আর আলসার হলে কিন্তু ক্যান্সার হবে, ক্যান্সার হলে কিন্তু মরণ, কি বললাম ভাই, তাহলে আপনি কি নিয়ে খেলা করছেন, আপনি ক্যান্সারকে নিয়ে খেলা করছেন, আলসারকে নিয়ে, কালচারকে নিয়ে, কি আলসার কিন্তু নামগুলি এমনি আসে নাই, কালচার কখনো ক্যান্সার হতে নেই, যদি ক্যান্সার হয় ইউ ড্যামেজ ইউর সোসাইটি, একদিন আপনি কি দিয়ে কিন্তু কেউ স্মরণ করবে না,
এক্স্যাক্টলি,
আপনার কি আছে ভাই, আপনি আমেরিকায় গেলেন, এই মেয়েদিকে কি আপনি একটা বাচ্চা জন্মদান করলেন যে আপনি বললেন যে ভাই বাংলা শিখার দরকার নেই? সে তো ওই যে তার বন্ধুতে ডেনি, সে যখন তার কান্ট্রি সং গাবে আপনার ছেলে কি যাবে?
গ্রেট কোয়েশ্চন।
তখন আপনার ছেলে বলবে যে হ্যাঁ না রে, আপনার ছেলে কি বলবে? বলে করি মানা কাম সারা না মদনে প্রেম রসিকা হব কেমনে, বলো প্রেম রসিকা হব কেমনে। বলে এই দেহেরি মদন রাজা বসে কাচারি করা তাই লইয়া তারা চাই হুজুরি, মদন সে দুষ্ট ভারী করে সে তো সুন্দরী করে সে মুন্সিগিরি গোপনে প্রেম রসিকা হব কেমনে। কিন্তু আমেরিকাতে জন্মগ্রহণ করছে আপনার ছেলেরা, উনি দেখে শব্দ লেখা থাকে এথনিক, আপনি বাই বর্ন আমেরিকা বাট এথনিক, কোথেকে আসছে ব্লাড কোথেকে? বাংলা, বাঙালি। সুতরাং ডোন্ট ফরগেট বিহাইন্ড, আমি যত বড়ই লোক হই না কেন, ইবরা ভাই ঢাকাতে বসবাস করছেন, আমিও করছি, কিন্তু এবিসি তে গল্প করছি, শ্রোতারা শুনছে, মরলে কিন্তু ম্যাক্সিমাম মাটিতে হয় কিন্তু ওই যে গ্রামে যেখান থেকে জন্মগ্রহণ করেছিল
ওই বাঘঝরার মধ্যে,
বাঘঝরে। প্রথম মায়ের জগৎ থেকে যখন আরেকটা জগতে আসতেন উমাও করে কান্না দিয়েছিলেন, সে কান্নার জায়গায় কবরটা হবে কি ভাই? ডোন্ট ফরগেট বিহাইন্ড। জানেন না যারা বিদেশ গিয়েছে আমার এই কণ্ঠ, যারা বিদেশে যদি শুনে এরা যে দেশের প্রতি কত মায়া মমতা, কাঁদে এই দেশটার জন্য ভাই, এত দেশপ্রীতি। তো সুতরাং আমরা কখনো বাউল গান, আমার নিজের গান, হ্যাঁ সব গান শুনবো, হ্যাঁ অবশ্যই শোনা লাগবে আমার, আমরা কি কালচারাল ডেভেলপ হবো না? থিঙ্ক গ্লোবালি প্রেজেন্ট লোকালি,
জি,
অর্থাৎ বিশ্বমানের চিন্তা করো, দেশীয় মানের পরিবেশনাটা এখন আমাদের করতে হবে। এখন আমরা যদি বাংলা ভাষাটাকে যদি একটু একটা বাংলিশ টাইপের উচ্চারণ করি তা কিন্তু হবে না। ধরো আমি আমার সিনেমা অঞ্চলে গান করবো, সমস্যা
হতেই পারে,
ওরে ফালু রাইয়া দিলে সামানে গুরু গুরাই টানে, তোরা হন হনে যাবি আর সম্মানে, ওরে নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, তোমার লাইয়ার ফরানে ফুই রাজার, এটা মনে এবিসি তে চালায় মাঝে মধ্যে আপনার খাওয়া, ওরে সিটা গাঙাইলে পরে ফতেঙ্গা লই যাইও, সুন্দর সুন্দর সিন সিনারি তোমারে দেখাইও, ওরে রাঙ্গা মাটি লই যাই তোমারে গোসল গরগম লেই কত যাই, ওরে হাঁস বাজার লই যাই তোমারে গোসল গরগম দরি গাতে যাই, তোমার লাইয়ার ফরানে ফুই রাজা।
আমার উপর বিরক্ত হইন
না, বিরক্ত
হবে না, এবং আমার মনে হয় যে হ্যালো ইট নাইন টু জিরো আমরা খুব গর্ব করে বলি যে আমাদের শ্রোতারা এত ভালোবাসে, রেডিও ইন্ডাস্ট্রির সবচাইতে জনপ্রিয় সেই মুহূর্তে আল্লাহর রহমতে আমরা খুবই খুবই কৃতজ্ঞ যে আমরা এমন একজন মানুষ পেয়েছি। আমরা এখানে আসলে জীবন শেখাই, আমাদের মূল থিমটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের মানুষ আসেন সমাজের এবং এসে তারা তাদের জীবনের গল্প বলে এবং সেই সব জীবনের গল্প শুনে বাকি যারা শুনে তারা সবাই শেখে, এবং আজকে আমরা যাকে পেয়েছি সে আমাদেরকে একটা সোশ্যাল মেসেজ দিয়ে গেল যে দেশ মা মাটি সেটা হচ্ছে আমার আত্মপরিচয়, সেই জায়গাটায় যদি না যেতে পারি উড়ে উড়ে কোনো লাভ নেই। শেষ পর্যন্ত আমি মাইকেল মধুসূদন দত্তের উদাহরণ দিতে পারি, অনেক বড় জিনিয়াস সে ছিল, শেষ পর্যন্ত ক্যাপটিভ লেডি লিখেছে দেশের বাইরে গিয়ে, বিদেশের মানুষ পড়েছে, পড়ার পরে বলেছে তোমার এত অসাধারণ জ্ঞান তুমি সেটা দেশের মাটিতে কেন প্রয়োগ করছো না? মাইকেল মধুসূদন তো ক্যাপটিভ লেডির জন্য কিন্তু বিখ্যাত হয়নি, মাইকেল মধুসূদন দত্ত পরে দেশে ফিরে এসে কি লিখলো, দেশে ফিরে এসে সেই যে আপনার সনেট, দেশকে নিয়ে যে সনেট বা দেশের জন্য আপনার যে তার যে রচনা, মাকে নিয়ে যে তার আকুতি, সেগুলো কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে বিখ্যাত করলো। সুতরাং আপনি যেটা বলছেন যে ওই যে আধুনিক মানুষ, কোট্টাই পড়া মানুষ, কিংবা যে মানুষগুলোকে আমরা স্পেশালি আলাদা করে মিডিয়াতে চেনাই, তাদের জন্য আমাদের কোনো সে নেই, কিন্তু আপনাকে আজকে আমরা নিয়ে আসতে পেরেছি সেজন্য আমরা অত্যন্ত গর্বিত, কারণ আমরা একটা মাটির মানুষকে আনতে পেরেছি। আর ব্যক্তিগত ভাবে আমি আপনাকে অনেকদিন যাবত চিনি, চিনি এই অর্থে যে বেশ কিছু প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা
হয়েছে, আপনার চাকরিটা না যায়নি, কারণ আমার তো অনেকে চিনেন, আমি একজন অখ্যাত একজন মানুষ, আপনি নিয়ে আসছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি দোয়া করবো যে আমাকে আইনিয়া যে এই যে বোর ফিল একটা কথাবার্তা, আমি এমন কি হয়ে গেলাম হয়তো আমার শ্রোতারা ভাবতে পারে যারা শুনবে যে ফকির সাহাবুদ্দিন আমি শুনলাম না যে করতে যাই সে বকবক শুরু করলে হ্যাঁ কে
বাংলাদেশের মানুষ জানে ফকির সাহাবুদ্দিনকে, এটা আপনার বিনয়। আমরা সুফির জায়গাতে ছিলাম যে সুফি দর্শনের দিকে চলে গেলেন এবং সুফির গান যখন আপনি গান তখন ফিলটা আসলে কি হয়?
সুফি দর্শনটা ওই যে বললাম যে আগের বাহাদুর তোমার গেল কই, চলিতে চরণ চলনা দিনে দিন অবশ্য দিনে দিন অবশ্য হওয়া থেকে কিন্তু সুফিতে যাওয়া,
রাইট
কি বললাম, দিনে দিনে অবশ মানে কি, অর্থাৎ আমি আমার কবর থেকে 60 বছর দূরে, তাহলে 50 বছর দূরে, আর নাহলে 100 বছর দূরে, কিন্তু 150 বছর দূরে না ভাই, 110 বছর দূরেও না, মেক্সিমাম মানুষ কিন্তু 60-70 মরে যায়, স্বল্প একটা উমর, খেয়াল করেন কিন্তু লেখাপড়া করতে বয়স চলে গেছে 30 বছর,
আর বাঁচবে কয় বছর,
এস্টাবলিশ হইতে হইতে মাংনা গান গাইতে গেতে চলে গেল 10, আমার ব্যক্তিগত মাংনা গান গাইতে গেতে চলে গেল 10, 40 পরে গিয়ে বিয়ে করলাম হলো 5, এখন একটা বাচ্চা হইল না, আল্লাহ যদি দিলে তো দরকার নেই, সমস্ত দর্শক আমার বাপের মতো ভাইয়ের মতো বাচ্চার মতো আমি এটা দেখি, আপনারা তাই মানি, তো যাও আর কি আছে দুনিয়ার মধ্যে, আর রঙ্গরস কি করবে,
কষ্ট হয় না এই যে বাচ্চা নেই বা এরকম সত্যি সত্যি ব্যক্তিগত
বাচ্চা নাই বলতে ওইটা আমি ওইটুকু বলি নাই যে নেওয়ার সময় পাইনি, আসলে নেওয়ার কেন সময় পাইনি, কিভাবে ফোকটাকে বিশ্বমানের করবো, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে ভারতের যে হিন্দি গানগুলি শুনে আমাদের টিনেজাররা নাচতেছে, আমাদের বাউল গান শুনে সেভাবে নাচবে, তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমি ভোগী সবার দিন, কিছু কিছু ছেলের কাছে কিন্তু আমার বাউল গানটার কৃতজ্ঞতা করতে হবে, তার মধ্যে হাবিব কিন্তু একজন, তার মধ্যে যারা যারা ইয়াং আছে, আরিফিন রুমি করছে, সুবোধারা করছে, রিঙ্কু তারা, যারা যারা গাচ্ছে এদের এদেরকে আমার খুব ভালো লাগে, কিন্তু এরা কিন্তু গানটা কিন্তু তার বিশ্বমানের করে তুলছে, কিন্তু তাদের কাছে আমি এবং আমার বাউল গান আমার বাংলা গান আমরা লিখি, হয়তো আমি এই কথাটা বলা আমার শ্রোতারা কি মনে করলো আমি জানি না, বাট আই হ্যাভ নাথিং টু ডু, ইতিহাস কখনো মোছা যায় না, ইতিহাস কিন্তু সত্য কথা বলে যায়, আর ইতিহাস যদি কখন আপনি গোপন করেন সেই ইতিহাস কিন্তু আপনাকে এমন আস্থা করে ফেলে দিবে ওখান থেকে আর আসতে পারিবেন না,
সেটাই ফোক ফিউশন নিয়ে অনেক বিতর্ক হয়, ফোকের মধ্যে কেন ফিউশন করা হচ্ছে, ফোকের মধ্যে কেন এই ধরনের বাজনা বাজানো হয়, এক্ষেত্রে আপনার সেটা কি,
আমার ক্লিয়ার আমি একটা ফোক ফিউশন করবো, আমার ক্লিয়ার বক্তব্য, আমি যদি আমার টিউন ঠিক থাকতে পারি, আমি যদি আমার বাউল গানটা ঠিকভাবে গাইতে পারি, আমার পিছনে সারা পৃথিবীর বাজনা বাজানো আমার শুনছে নাকি, সুর তো ভাই একটা, ওরা ইংলিশ ভাষায় গাচ্ছে, ওরা হিন্দিতে গাচ্ছে, ওরা উর্দুতে গাচ্ছে, আমি বাংলায় গাচ্ছি, ওরা চাইনিজ ভাষায় গাচ্ছে, কিন্তু টিউন কিন্তু একটাই, সুর কিন্তু সবাই বুঝে, ওদের ভাষাগত দিক দিয়ে কিন্তু এদিক ওদিক আছে,
জি
আমার কথা হলো আমার বাউল গানে যদি ওরা বাজায় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজায় আমার সমস্যাটা কি, আমার বাউল গান আরো সমৃদ্ধ হচ্ছে, এতে কিন্তু আমি বেশি আমার ব্যক্তিগত অভিমত, যে আমার গানে যে দোতারা বাজতেই হবে, আমার গানে হারমোনিয়াম দিতে হবে তা তো না, হ্যাঁ ইয়াং ইয়াং ছেলে সারা পৃথিবীতে আছেন গ্লোবাল ভিলেজ,
জি
সারা পৃথিবীর গান তারা মুহূর্তে ইন্টারনেটে পাচ্ছে, আমার বাউল গানটা যদি তারা ওইভাবে যদি দিই এতে আমার বাউল গানের হয়তো অসম্মান হবে না, হয়তো আমি এটা বলতে পারি যদি আমার এটা বলার বয়স এখনো হয়নি, তবু আপনি প্রশ্ন করছেন, একজন প্রেজেন্টার প্রশ্ন করলে কিছুটা বলতে হয়, বলার জন্য বললাম,
জি এবার একটু আসতে চাই যে বর্তমান জীবনে সারাদিন কিভাবে কাটে, সকালবেলা দেখা গেল
এর আগে ওই যে সুফি গানটার কথা বলছি,
জি প্লিজ,
সুফি বাউলের কিন্তু চারটা নিদর্শন, চারটা মতবাদ,
জি
বাতুল একটা বইতে পড়েছি আমি, প্রথম ঈদুল গান্ধীর একটা বইতে পড়েছি, যে বাতুল থেকে কিন্তু বাউল, বা মানে আল্লাহ, ফ্রেন্স থেকে আসছি, তুল মানে শহীদ, WITH আল্লাহর শহীদ যারা তারা কিন্তু বাউল, তো বাউলের চারটা মতবাদে বিশ্বাস করে, একটা হচ্ছে বুদ্ধ সহজিয়াবাদ, মানবতাবাদ, সুফিবাদ, বৈষ্ণববাদ,
আচ্ছা আচ্ছা,
তাহলে বাউলটা কিন্তু ধর্ম রিলেটেড,
জি
আল্লাহ খোদা ভগবান ঈশ্বর ও দৃশ্যের সাথে কিন্তু বাউল গানটা কিন্তু রিলেটেড,
জি
শরীয়ত মারিফত তরিকত হাকিকত, যারা বাউল গায় তারা কিন্তু এটা কিন্তু একটা সাধনা, এটা আরাধনা, এটা জিকির, কার সাথে ওই অদৃশ্যকে পাওয়ার জন্য, সুফি গানটা কি বললাম যে একটা দিন যাচ্ছে এক কদম কিন্তু কবরের দিকে যাচ্ছি, আরেকটা দিন যাচ্ছে আরেকটা কদম কিন্তু কবরের দিকে যাচ্ছি, কবরটা স্মরণ করাতেই তো আজকে সুফির দিকে পড়ছি, তাই আমার গাইতে ইচ্ছে হয়, ওরে মন চলে যায় দিয়ারতে সোনার মদিনায়, সেইখানে তে ঘুমাই আছে দয়াল নবী মুস্তফা, মন চলে যায় দিয়ারতে সোনার মদিনায়, যদি আমি খাজার নিয়ে গান গাইতে চাই, ওরে খাজা তোমার নামের ধ্বনি জগৎ জুড়ে শুনতে পাই, খাজা তোমার প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই, ওরে প্রেম লীলা প্রেম খেলা, প্রেম লীলা প্রেম খেলা, দেখে পোড়া প্রাণ জুড়াই, খাজা তোমার প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই, অসীম ক্ষমতা তোমার দান করেছেন পাগ পরোয়ার, ঘুষায় দমনের আধার
তোমায় যেন দেখতে পাই, খাজা তোমার প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই, পাপি তাপি তোমার কাছে দয়া মায়া সব পাইতাছে, আব্দুল করিম আশায় আছে কি করে তোমারে পায়, খাজা তোমার প্রেম বাজারে আমি কাঙ্গাল যেতে চাই।
আমি একটা জিনিস বিশ্বাস করি কি দিয়ে ভাই, আমি কেন সুবিধ দিকে আসলাম? আচ্ছা, আমি কোন নামাজ রোজা হাউস জকাত কিছুই করলাম না, অথবা একজন হিন্দু কোন ধর্মই মানলো না, কিন্তু একটা শব্দ আছে, জ্ঞানী গুণী মহাজন দার্শনিকেরা বিভিন্ন বুজুর্গরা অর্থাৎ ধর্ম প্রবর্তকের ওরা বলছে কি আল্লাহ বলতে একটা জিনিস আছে। তা আমি তো মনে করি আল্লাহ না, এখানে না থাকে তো ভালোই, আমি যত আকাঙ্ক্ষা করলাম সব তো পার হয়ে গেল, যদি থাকে তখন কি করবেন, যদি থাকে এ যদি নিয়ে কিন্তু ইফ ইফের জন্য ফকির সাহাবুদ্দিন তার দয়ালের কাছে সারেন্ডার করে ফেললো জীবনটা, সেখান থেকে সুফিকে নিয়ে ভাবনা, সুফি গান গাচ্ছি, আধ্যাত্মিক গান গাচ্ছি, শরীয়তের গান গাচ্ছি, মারিফতের গান গাচ্ছি, তরিকতের গান গাচ্ছি, হকিকতের গান গাচ্ছি।
চমৎকার, এতক্ষণ শোনার পরে মনে হচ্ছে কিছুই শুনিনি, আরো শুনতে চাই, আরো শুনতে চাই। মানে আমি আসলে লোকজন অনেক পছন্দ করি ব্যক্তিগত জায়গা থেকে, আমার আমাকে ইন্সপিরেশন যেটা দেয়, আমাকে উৎসাহ যেটা দেয় সেটা হচ্ছে লোকজন। আমার ছোটবেলায় আমি দেখতাম যে আমার বাবা সরকারি চাকরির সুবাদে ছোট্ট একটা ট্রানজিস্টর ছিল, হ্যাঁ, হলুদ রঙের ট্রানজিস্টর, ওইখানে আব্দুল আলিমের গান বসতো, এবং ওই আব্দুল আলিমের গান যখন আমি বড়বেলায় শুনি তখন আমার মনের মধ্যে ওই ছোটবেলাটা আমি ফিরে পাই।
হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়ি লোকে, পাখিটি ছাড়ি লোকে, আমার পাখিটি ছাড়ি লোকে,
আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। তো এই যে ছোটবেলা থেকে বড় হওয়ার ব্যাপারটা, ওই যে ট্রানজিস্টরে ওই গানগুলো বাজত, আব্বু যখন আসতো তখন দেখতাম যে ওই ফিতা যেগুলো নিয়ে আসতো ওখানে লালনের গান, ফরিদা পারভীনের গান, যখন সে শুনতো খুব মন্ত্রমুগ্ধ, ওই সময় তো বুঝতাম না, লালনের গান কিন্তু খুব ছোটবেলাতে বোঝা খুবই মুশকিল, তো বড়বেলায় যখন এসে ওই গানগুলো শুনি তখন ওই ওই মাটির গন্ধটা পাই, হ্যাঁ। এবং এই জন্যে বারবার যখন একজন ফোক শিল্পী সামনে দিয়ে ঘোরেন তখন আমার তাকে আমার সাধারণ মানুষ মনে
হয়। আমি আপনার সাথে একটু ওভারল্যাপ করি,
জি,
এই যে আমি সম্মানিত শ্রোতাদের জন্য বলছি,
জি।
আচ্ছা, আমি আপনাকে একটু প্রশ্ন করি, আপনার পরিচয় কি প্লিজ? আমি এই অর্থ বোঝাচ্ছি জাতিগত ভাবে, কিন্তু একজন ইন্ডিয়ান বলবো যে আমি ইন্ডিয়ান,
জি,
আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, অনেক কিছু আছে। একজন আমেরিকান বলবো আমার কাছে মুখোমুখি আছে, তারা অর্থনৈতিক দিক দিয়ে বিশাল ডেভেলপ, কিন্তু আমি একজন বাঙালি, আমি একজন বাঙালি, আমার কি আছে, আমার বিদেশে দেখার মতো কি আছে, আমার আপনার কি আছে বলুন? আপনার একটা মাত্র আছে, আপনার হাসন আছে, আপনার লালন আছে, আপনার দুর্বিংশ আছে, আপনার রাধারমন আছে, আপনার নজরুল আছে, আপনার রবীন্দ্রনাথ আছে, আপনার দীর্ঘদাস ঠাকুর আছে, মাইকেল মধুসূদন দত্ত আছে, আমার জসীমউদ্দিন আছে, এরাই তো, একজন আব্দুল আলিম আছেন, একজন আব্বাস উদ্দিন আছেন, এরাই তো আমার পরিচয় নাকি না? সেই পরিচয়টাকে দেওয়ার জন্যই তো আজকে বাউল গানটা বুকে নিয়ে সারা বিশ্ব ঘুরছি। আমি আরেকটা ইতিহাসের কথা বলেছি, এটা হচ্ছে আমার ফ্লোরিডা, কিন্তু একটা প্রোগ্রাম ফ্লোরিডা, সেখানে আমার প্রোগ্রাম হচ্ছে দেখলেন ম্যাক্সিমাম বাচ্চাদেরকে নিয়ে আসলো, কিন্তু দর্শক আর পাই না, তালি বালি কিছু দেয় না, মেজাজটা গরম। আমি স্যার রাত ঘন্টা দেড়েক গান করলাম, দেখলাম সব বাচ্চা নিয়ে নিয়ে আসছে। আমি একদিন জিজ্ঞেস করেছি বাচ্চাগুলো নিয়ে আসলেন কেন, তখন ওই লোকটা আমাকে বলছে তার ছেলের সামনে, ডেট ডেট দিস ইজ মাই টিউন, আমাকে দেখে বলছে এটাই কিন্তু আমার সুর, তারা আমেরিকাতে বড় হচ্ছে, কিন্তু আমেরিকান কালচারে ইংরেজি কালচারে বড় হচ্ছে, ওই বাবি কিন্তু পাগলের মতো যেখানে বাংলা গান হয় যেখানে বাউল দেখলে পাগলের মতো দৌড় দেয়, কেন জানেন, ওই বাউল গানটা তার ছেলেকে শোনায়, এই ছেলে এইটাই হচ্ছে আমি আব্দুল জব্বার, এইটা হচ্ছে আমি রহিমুল্লাহ, আমি গ্রাম থেকে আসছি, আমেরিকাতে তোদেরকে জন্ম দিয়েছি, ডোন্ট ফরগেট বিহাইন্ড, ফকির সাহাবুদ্দিন একদম, যারা যারা বাউল গান গাছে তারা আমার টিউন, এরাই আমার সুর, এরা আমার কালচার, বড় কথা।
সেটাই, আত্মতৃপ্তির এই জায়গাটা আসলে কোনোভাবেই কারোর সাথে তুলনা করা যায় না। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গানের জন্য হাহাকার। গান শুনতে চাই, একটু গান শুনতে চাই, একটু গান শুনতে চাই। আমরা শেষ করার আগে আপনার স্বপ্নের কথা জানতে চাই, আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনি আপনার জীবন নিয়ে কি স্বপ্ন দেখেন?
দয়াল রে তো তোমার কাছে কিছুই চাওয়ার নাই,
স্বপ্ন দেখা ভালো, দীর্ঘদিন বাঁচা যায়, তবে একটা স্বপ্ন যে নাই তা না, যদি জীবনে কখনো সুযোগ সুবিধা আসে আমি একটা বাউল রিসার্চ ইনস্টিটিউশন করব, বাউল একাডেমি করব।
চমৎকার,
এটা হচ্ছে আমার একটা স্বপ্ন, যেখানে সারা বিশ্বের এথনিক কালচারের পাগল মানুষগুলি ইনস্টিটিউট থেকে কিন্তু আমার বাউলটাকে রিসার্চ করবে। তারা কারা কারা ছিল, এরা কোন মহাজন, এরা কি দার্শনিক, কি স্পিরিচুয়াল শক্তি তাদের, কি আধ্যাত্মবাদের শক্তি তাদের।
চমৎকার, অনেক শুভকামনা থাকবে। তবে অনুষ্ঠানটা আসলে আমরা ওই যে বললাম, আমরা পিপাসা আসলে আপনার জীবনটা জানার সম্পর্কে যে পিপাসা ছিল সেটা তো সারা জীবন ধরেই থাকবে। যারা বাউল গান ভালোবাসেন, আমার মতো ফোক গান ভালোবাসেন, আমার শ্রোতা যারা আছেন তাদের তো অবশ্যই থাকবে, কিন্তু অনুষ্ঠানটা আমরা এভাবে শেষ করতে চাই না। অনুষ্ঠান আমরা শেষ করতে চাই যে পরিচয়ে ফকির শাহাবুদ্দিন পরিচিত বাংলার মানুষের কাছে, তার চটকদার গান, তার ফিলোসফিক গান, তার সুফিবাদ, সবকিছুর একটু মিশ্রণ দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আপনি আপনার মতো করে একটু পাগলামো করুন। পাগলামো এই অর্থে বলছি যে আপনি যখন গান গান, আমরা টেলিভিশনে দেখেছি, বিভিন্ন স্টেজে দেখেছি, আপনার একটা হাত প্রচন্ড ভাবে মজুরের মতো মানে হাতুড়ি মারতে থাকে গানের সাথে সাথে। হ্যাঁ, সো এই পাগলামোটুকু আমাদের শ্রোতাদেরকে উপহার দিয়ে আমরা অনুষ্ঠানটা আজকে শেষ করতে চাই। তার আগে একটু বলে নিই প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন রবি উৎসবের রাতে ঈদ স্পেশাল হ্যালো 8920। আর আপনি নিশ্চয়ই জানেন যে মাত্র 10 টাকা ব্যবহারের পর যে কোনো নম্বরে 10 পয়সা, আর 25 টাকা ব্যবহারের পর সব রবি নম্বরে 4.17 পয়সা সব সময়। তাই কম কল রেট পেতে কথা বলুন আরো বেশি বেশি, জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। হ্যাঁ, এবার
তুমি ছলনা কৌশলে জগত মজালে এমন মোহিনী জানো, কে তুমি হে সকায়া ডালে থাকিয়া হরিলে আমারি প্রাণ, দৃষ্টির আড়ালে গোপনে থাকিয়া বিদ্যুতে খেলি চয় অভিনব হইয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারাতে বসেছে জ্ঞান, কে তুমি হে সকায়া ডালে থাকিয়া হরিলে আমারি প্রাণ, মানব হৃদয়ে বাসস্থান রাখো নরদৃষ্টি হতে বহু দূরে থাকো, ভুলিতে না পারি তাই তোমারে হরি অসংখ্য রূপেতে যেন, কে তুমি হেস কায়া ডালে থাকিয়া হরিলে আমারি প্রাণ, তুলপের স্থান দামেস্ক মিশরে মহাসমারোহে মদিনা নগরে বাগদাদে আজমেরে ভান্ডারে তোমারে পেয়েছি করুণ দান, মাঝ ভান্ডার সিংহাসন করে অলঙ্কৃত দেখিয়ে সকলে হই আনন্দিত, প্রশংসা কীর্তজন গাহিতে করিম শুনিতে মিলায় প্রাণ। আর একটা গানের কথা বলে যাচ্ছি, বলে কেউ ফিরে না, আজম ভাই গাইলেন, আজম খান সাহেব, খালি হাতে বাবা তোমার দরবারে শাহেন শাহে আজমিরে কামাল তোমার কাছে নবীজির মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল অসীম তোমার ভান্ডারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, আল্লাহরই ধনে নবীকে দিয়া নবী গেলেন গায়েব হইয়া, সেই ধন খাজায় পাইয়া বসলে নাই সায়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। লাস্ট গানটা হচ্ছে আমি আমার ওস্তাদ শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটে তুমি গান দিয়ে,
এটা আমরা পুরোটাই শুনতে চাই।
ওরে গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আগে কি সুন্দর আমরা দিনে কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিনে কাটাইতাম, বর্ষা যখন হইত গাজির গাইন আইত রঙে ডঙ্গে গাইত আনন্দ পাইতাম, বাউল গান ঘাটু গান আনন্দের তুফান গাইয়া সারি গানে নাও দূরাইতাম ভাইরে, গাইয়া সারি গান নৌকা দূরাইতাম আগে কি সুন্দর আমরা দিনে কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিনে কাটাইতাম, হিন্দু বাড়িন তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, আমরা ওইসব কি তার খবর লইতাম ভাইরে, আমরা ওইসব কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙ্গালে বিচার পাইতাম। মানুষ ছিল সরল, ছিল ধর্ম বল, এখন সবাই পাগল বড় লুকাইতাম ভাইরে, এখন সবাই পাগল বড় লুকাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম ভাইরে, করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর আমরা দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
আহা
পাইবি কি ওপারে আকাশের খাওয়ার পাখি তেরে নয়ার যদি চলে মনরে খাওয়ার পাখি তেরে নয়ার যদি চলে
This track was downloaded from FusionBD.com.